FM. The night comes alive. Bishash korana korata. Apnar pepper.
That's right. বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। এবং আরো একবার এক সপ্তাহ পরে আবারও ফিরে এলাম ভূত এফএম নিয়ে। আপনারা শুনছেন রেডিও ফুটবল দ্য ফ্যাম, আমি রাসেল আছি সাথে এবং যথারীতি রাত 11:59 মানে শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে আমন্ত্রণ এবং আশা করছি যে একটা সপ্তাহ ভালো ছিলেন এবং সামনের যে সময়গুলো সেই সময়গুলো আপনাদের অনেক 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 ভালো কাটবে। তো যাই হোক, আমি যেটা এখন জানতে চাই সেটা হচ্ছে যে আমাদের আজকের ভূত এফএমে অতিথি অনেক এবং ঘটনাও অনেক এবং আপনারাও আশা করছি যে অধীর আগ্রহে বসে আছেন যে আজকে কোন ঘটনাগুলো কেমন ঘটনাগুলো শেয়ার করা হবে। আমরাও খুব অধীর আগ্রহে আছি আপনার জন্য যে আপনি কতটা এনজয় করবেন আজকের ভূত এফএম। আজকে যে ভূত এফএমের যে পুরো যে ঘটনাগুলো সেই ঘটনাগুলোর একটু যদি আপনাদের ভালো লাগে তাহলে সেটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। তো যাই হোক, আমি যেটা করবো সেটা হচ্ছে শুরুতে জানিয়ে দেবো কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদের সাথে যদি কমিউনিকেট করতে চান তাহলে আমাদেরকে লিখুন, আমাদের ইমেল করুন। ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutafm@radiofutti.fm, উইচ ইজ bhutafm@radiofutti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আর সেই সাথে আরও একটা ব্যাপার জানিয়ে দিলে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/radio.futti and www.facebook.com/bhutafm.rasel। এই দুটো অ্যাড্রেসে গিয়েও আপনি আমাদের জানাতে পারেন, আমাদের যে কমেন্ট সেকশন সেখানে জানাতে পারেন কোন ঘটনাটি আপনার ভালো লাগছে, কোন ঘটনাটি ভালো লাগছে না এবং কোন ধরনের ঘটনা আপনারা এক্সপেক্ট করেন। আমরা সেই ধরনের ঘটনাগুলো কালেক্ট করার চেষ্টা করব। আসলে আমাদের কালেক্ট করার চেষ্টা করব বলছি ঠিকই, কিন্তু এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে আপনাদের উপরে। আপনারা যদি ওই ধরনের ঘটনা পাঠান, অ্যাটলিস্ট যারা ঘটনা পাঠান তাদেরকে বলতে পারি যে এই ধরনের ঘটনাগুলো আপনারা চাচ্ছেন, তাহলেই সবকিছু সমাধান হয়ে যাবে আর কি। আর আমি একটা কথা বলবো, যারা ফেসবুক পেজে আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজে অন্যরা যে কমেন্টগুলো করছেন সেই কমেন্টগুলো পড়বেন এবং আমরা খুব আগ্রহ নিয়েই পড়ি আমাদের কমেন্টগুলো, আপনারাও পড়বেন। তাহলে জানা থাকবে যে কেমন ধরনের ঘটনা সবাই পছন্দ করছেন। হয় কি যে একটি ঘটনা হয়তো একজনের কাছে খুব ভালো লাগলো বা দশজনের কাছে খুব ভালো লাগলো, আবার ঠিক এই একই ঘটনা দশজনের কাছে ভালো লাগছে না, আবার দশজনের কাছে যে ঘটনাটি ভালো লাগছে না একইভাবে সেই ঘটনাটির প্রশংসা করছেন আরো দশজন মানুষ। তো আমরা যেটা মনে করি যে এটা ভালোই, সেটা হচ্ছে যে সবার মতো ঘটনা, সবার সব ধরনের ঘটনা আমরা প্রচার করতে পারছি। আর কারো হয়তো গ্রামের ঘটনা ভালো লাগে, তো কারো ভালো লাগে বাসার ভেতরের ঘটনা, কারো হয়তো খোলা মাঠের ঘটনা ভালো লাগে, তো কারো ভালো লাগে একেবারেই মানে একেবারেই হয়তো বদ্ধ কোনো জায়গা বা শহুরে কোনো যে পরিবেশের ঘটনা। তো এরকম পার্থক্য থাকবেই, আগেও ছিল এখনো আছে এবং সেগুলো নিয়েই আমরা এগিয়ে যাবো সামনে। এখন যে ঘটনাটি পড়তে চাই, এই ঘটনাটি আজকে শুরু করতে চাই একটা ইমেল দিয়ে প্রতিবারের মতো। এই ইমেলটি খুব অদ্ভুত ধরনের এবং এটা আমি আগেই বলে নিচ্ছি, বিশ্বাস করাটা খুব শক্ত, তাই বলবো বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। আমি আসলে অনেকবার ভেবেছি যে ইমেলটি পড়বো কি পড়বো না, তারপরে দেখলাম যে লিখেছেন যিনি বেশ সাজিয়ে গুছিয়ে চমৎকার করে লিখেছেন এবং আমি বিশ্বাস করি যে তিনি ঘটনাটি কালেক্ট করেছেন, বিশ্বাস করছি, বিশ্বাস করতে চাই আমি এবং ঘটনাটি আপনাদের শুনতেও আশা করছি ভালো লাগবে, সেই জন্য এই ঘটনাটি সিলেক্ট করা। জানাবেন কমেন্ট সেকশনে অবশ্যই কেমন লাগলো ঘটনাটি। পড়ছি একটা ইমেল। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালোই আছেন কারণ আপনি সব সময় ভালোর তলে। আমি সোহান বগুড়া থেকে লিখছি, আমার পক্ষে স্টুডিওতে আসা সম্ভব নয় তাই পড়ে শোনালে খুশি হব। এটা এক রিকশাওয়ালার কাছ থেকে শোনা সত্য একটি ঘটনা। আমি তার ভাষায় ঘটনাটি লিখলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি একজন গরিব ছেলে, এইচএসসি পর্যন্ত পড়েছি। 4-5 বছর আগে একজন বেকার যুবক ছিলাম। চাকরির জন্য অনেক চেষ্টা করেছি। পরিবারের অভাব থাকা সত্ত্বেও কঠোর পরিশ্রমের কাজ করতে লজ্জা পেতাম, খুব দুশ্চিন্তায় থাকতাম। একদিন এলাকার এক নাম করা চোরের সাথে পরিচয় হয় আমার। ওনাকে ওস্তাদ বলে ডাকলাম এবং ওনার সাথে কাজ করার সিদ্ধান্ত নিলাম। বিভিন্ন এলাকায় গৃহস্থালির জিনিসপত্র ও পশু পাখি চুরি করে ভালোই দিন যাচ্ছিল। এক পর্যায়ে খুব নাম করা চোরের তালিকায় ওস্তাদ আর আমি ছিলাম। কোনো একদিন এক মেডিকেল শিক্ষকের সাথে পরিচয় হল এবং একটি ভয়ঙ্কর কাজের প্রস্তাব দিলেন তিনি, বিনিময়ে অনেক টাকা দেবেন। ওস্তাদ রাজি হয়ে গেলেন। কাজটি ছিল কবর খুঁড়ে পুরাতন কঙ্কাল এনে মেডিকেলে পৌঁছে দেয়া। আমি প্রথমে দ্বিমত থাকলেও ওস্তাদের কথা ফেলতে পারলাম না। কাজটা করতে আমার ভীষণ ভয় করত। ওস্তাদই সব করত, আমি শুধু পাশে দাঁড়িয়ে থাকতাম আর এটা ওটা এগিয়ে দিতাম। খুব দ্রুত অনেক টাকা হয়ে গেল আমাদের। হঠাৎ একদিন এক তান্ত্রিকের সাথে পরিচয়। তান্ত্রিক আরেকটি কাজের প্রস্তাব দিলেন, বিনিময়ে আরো বেশি টাকা দেবেন। কাজটি হল কবর খুঁড়ে শুধু লাশের মাথাটি এনে দিতে হবে। ওস্তাদ রাজি হয়ে গেলেন। তান্ত্রিক বিভিন্ন কবরস্থান থেকে নির্দিষ্ট লাশের মাথা কেটে আনতে বলতেন। আমি আর ওস্তাদ গভীর রাতের অন্ধকারে গিয়ে কাজটা করতাম। এসব কাজ ছিল অত্যন্ত ভয়ঙ্কর, তাই প্রতিদিনই কোন না কোনো বিপদের সম্মুখীন হতাম। তবুও ভয়াবহ বিপদের কথা চিন্তা না করে পরিবার ও জীবিকার তাগিদে এই জঘন্য কাজটি করতাম। আমাদের এই গোপন কাজটি দিন দিন মানুষের কানে পৌঁছাতে লাগল। একদিন এক পীর সাহেব তার দরবারে আমাদের দুজনকে ডাকলেন। আমরা ওনার কাছে গেলাম। উনি আমাদের কাছে বিনীতভাবে অনুরোধ করলেন, উনি মরে যাওয়ার পর ওনার কবর যেন না খোঁড়া হয় এবং লাশ বা মাথা যেন চুরি না করা হয়। তিনি এর জন্য আমাদের দুজনকে তান্ত্রিক যে টাকা দেন তার দ্বিগুণ টাকা দিলেন এবং আমরা ওনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। বছর খানেক পরে ওই পীর সাহেব মারা গেলেন। আমি এইদিকে তান্ত্রিক ওই পীরের সাহেবের আর এইদিকে তান্ত্রিক ওই পীর সাহেবের কবর ঘুরে মাথা আনতে বললেন। আমি বললাম, না এটা সম্ভব নয়। আমার পীর সাহেবের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু ওস্তাদ টাকার লোভে পীরের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন এবং তান্ত্রিকের কথায় রাজি হয়ে গেলেন। তখন আমি সিদ্ধান্ত নিতে পারলাম না কি করব। আজ পর্যন্ত কখনো ওস্তাদের কথা অমান্য করিনি। এদিকে ওস্তাদ বললেন, চিন্তা করিস কেন, আমাদের পেশায় তো পাপ, তাহলে প্রতিজ্ঞা ভঙ্গের পাপে আর কি হবে। আমি প্রতিজ্ঞাবদ্ধ শরীরটা নিয়ে কেমন যেন সামনের দিকে অগ্রসর হতে পারছিলাম না। তবুও ওই পীর সাহেবের কবরস্থানে গেলাম। কবর দেখে পীর সাহেবের প্রতিজ্ঞার কথা মনে করে আমার সমস্ত শরীর কাঁপতে লাগল। কেমন যেন মনে হচ্ছিল আজ জীবনের সবচেয়ে বড় পাপটি করতে যাচ্ছি। আমি ভয়ে ভয়ে কম্পিত স্বরে ওস্তাদকে বললাম, ওস্তাদ এই কবরে আমি হাত দিতে পারবো না, আমি আপনার পাশে আছি, আপনি কাজটা করেন। ওস্তাদ বলল, ধুর বোকা, তাহলে তুই দাঁড়া, কাজটি আমি করি। তাই বলে ওস্তাদ কবর খুঁড়তে শুরু করলেন। আমার মন বলছিল আজ ভয়ঙ্কর কোনো অঘটন ঘটবে। ওস্তাদ কবর খুঁড়ে দেখলেন এক কবরে দুটি লাশ। আমিও কবরের উপরে দাঁড়িয়ে দেখলাম ওস্তাদ দুটি লাশের কাফন খুলে ফেললেন। একটি লাশ ছিল পীর সাহেবের আর অপরটি ছিল ওস্তাদের নিজের। আমি তো দেখেই চমকে উঠলাম। ওস্তাদও নিজের লাশ দেখে বিশ্বাস করতে পারলেন না। ওস্তাদ বুক ভরা সাহস নিয়ে পীর সাহেবের লাশের কলাটা গলা থেকে মাথাটা কেটে নিলেন। অমনি পীর সাহেব তার হাত দিয়ে ওস্তাদের গলা টিপে ধরলেন এবং ওস্তাদকে মেরে ফেললেন। আমি ভয়ে চিৎকার করে ওইখানে অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলে দেখি গ্রামের লোকরা আমার চারপাশে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করলো আমি এখানে কেন, আমার কি হয়েছিল। আমি সকলের সামনে সত্য কথা বলে দিলাম। কিন্তু পীর সাহেবের কবর আগের মতোই আছে। গত রাতে যে কবর খোঁড়া হয়েছিল তার কোনো চিহ্ন মাত্র নেই। আমার কথা কেউ বিশ্বাস করল না, আমাকে সবাই পাগল বলল। আমি সবাইকে বারবার বোঝাতে লাগলাম, দুই একজন ব্যাপারটা সিরিয়াসলি নিল এবং কবর খোঁড়ার সিদ্ধান্ত নিল। তারপর কবর খুলে দেখলেন কাহিনী সত্য। পীর সাহেব ওস্তাদের গলা ধরে আছেন, গলা টিপে ধরে আছেন। ওস্তাদের মরদেহটি পীর সাহেবের কবর থেকে ওঠানোর চেষ্টা করলেন সবাই, কিন্তু ব্যর্থ হন। কিছুতেই ওস্তাদের গলা থেকে পীরের হাত ছাড়াতে পারলেন না। অতঃপর পীর সাহেব ওস্তাদকে এক কবরে মাটি দিয়ে সবাই চলে যায়। পীর সাহেবের পরিবার পরিজন আমাকে ক্ষমা করে দিলেন এবং বললেন আর কোনোদিন এই পাপ কাজ করো না, আজ থেকে হালাল উপার্জন করো। তারপর থেকে আমি রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করি। ঠোঁট এফএম দীর্ঘজীবী হোক। এই ছিল ঘটনা এবং আশা করছি যারা শুনেছেন তাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন। এবং আমি একটু ফেসবুকে দেখতেও চাই যে আসলে কে কে লিখছেন আজকে ছবির নিচে। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব এবং আপনি কোথা থেকে আসছেন সেটাও একটু কাইন্ডলি বলবেন আমাদেরকে।
আমার নাম সুহান, আমি আসছি মোহাম্মদপুর থেকে। আমি কথা না বলে গল্পে চলে যাই। আমি ঢাকা এসি মিশন মডেল কলেজের একজন স্টুডেন্ট। আমি মোহাম্মদপুরেই থাকি। আর একদিন বিকাল ঘটনাটা শুরু করি। আমার একদিন বিকালে আমি আর আমার ফ্রেন্ড প্ল্যান করি আমরা মিরপুর যাবো চিড়িয়াখানে ঘুরতে। তো প্ল্যান করার পরে আমরা বাসা থেকে বের হই দুপুরবেলার দিকে, দুইটা আড়াইটার দিকে বের হই। তো আমরা বাসে করে মিরপুর যাই, যথারীতি টিকিটটা কেটে আমরা মিরপুর চিড়িয়াখানার মধ্যে ঢুকি। তো আমি আমার ওই ফ্রেন্ড সিয়াম কিছুক্ষণ একদম ঢোকার পরে সোজাসুজি হাঁটার পরে কিছুক্ষণ হাঁটার পরে আমরা বা দিকে একটা রাস্তা চলে গেছে, ওইদিকে চলি আমরা। ওইদিকে একটা বাঘের খাঁচা আছে যেখানে, ওইখানে বাঘের খাঁচা, ওইখানে আমরা গিয়ে বাঘ দেখে আমরা বাঘের খাঁচার পিছনের সাইডটায় আসি। বাঘের খাঁচার পিছনের সাইডটাতে একটু ঝোপঝাড়ের মতো একটা জায়গা, জঙ্গলের মতো। তো আমরা ওইখান থেকে পাস করতেছিলাম আমি আর সিয়াম। তো দেখি যে ঝোপঝাড়ের মধ্যে একটা কিছু একটা নড়তেছে। আমি আর সিয়াম দুজনই খেয়াল করি, দুই ফ্রেন্ডই খেয়াল করি। তো আমরা ভাবছি হয়তো কোনো পাখি আটকে পড়ছে ঝোপের ভিতর। তো আমরা মামি মাথা নিচু করে দেখি একটা কবুতর আটকে আছে ঝোপের মধ্যে, ও একদম ঝোপঝাড়ের সাথে আটকে গেছে। তো আমি আমি যাই আমি যে কবুতরটা নিয়ে আসি, আমরা দেখতে পারি যে কবুতরটার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আর কবুতরটার মুখের মধ্যে লোহার গুঁড়া দিয়ে ফুটা করা আর গলায় পেঁচানো একটা তাবিজ। তো আমরা আমি দেখতে পাচ্ছিলাম যে কবুতরটা অনেক কষ্ট হচ্ছিল, সেইভাবে আমরা কবুতরটার তাবিজটা খুলতে চেষ্টা করলাম। তাবিজটা খোলার পরে একটা কাগজ পেলাম আমরা, কাগজে আমরা খেয়াল করি, আমি আমার ফ্রেন্ড দুজনেই খেয়াল করলাম যে কাগজের উপরে হিন্দুদের অনেক ঠাকুর মন্ত্র শঙ্খ এগুলো আঁকানো ছিল, মন্ত্র ছিল, বুঝতে পারলাম এগুলো হিন্দুদের। তো আমরা আমার ফ্রেন্ড আর সিয়াম আমাকে বললো তুই কাগজটা পুড়ায় ফেল। তো আমি পাশে একটু দূরে ঝালমুড়ি বিক্রি করতেছিল একটা ঝালমুড়িওয়ালা, ওনার কাছ থেকে লাইটারটা এনে কাগজটা পুড়িয়ে ফেলি। তো পুড়িয়ে ফেলে আমরা ওইখান থেকে যাচ্ছিলাম, ঝালমুড়িওয়ালা আমাদের বললো যে আমি বাড়িতে কবুতর পুষি, তো কবুতরটা আমাকে দিয়ে গেলে লাভ হয়। তো আমরা দেখলাম যে কবুতরটা বেশিক্ষণ বাঁচবেও না মনে হচ্ছে। কবুতরওয়ালাকে দিয়ে আমরা ওই ওই একদম সোজা রাস্তা ধরে হাঁটতে শুরু করি। কিছুক্ষণ হাঁটার পরেই আমি অনুভব করলাম যে আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছে। আমি আমার শরীরটা বারবার আমার ভার হয়ে যাচ্ছে শরীরটা, আমার ফ্রেন্ডেরও একই প্রবলেম হচ্ছে, ওই শরীরটা অনেক ভার হয়ে যাচ্ছে, ও হাঁটতে পারতেছিল না। তো আমরা কিছুক্ষণ বসি, বসার পরে আমরা ভাবলাম যে তাকে এখানে থাকা ঠিক হবে না, আমরা বাসায় চলে যাই। তো আমরা চিড়িয়াখানা থেকে বের হই, বিকাল হয়ে গেছে প্রায়, বের হয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই, বাসে উঠি। আমার বাসা মোহাম্মদপুরে কলেজ গেটে। তো আমি বাসায় চলে আসি, আমরা বাসায় আমি একটা মেসে থাকি, আমরা চারটা ফ্রেন্ড একটা থাকি। তো একটা রুমে দুজন আর পাশের রুমে দুইজন, আমি যে রুমটাতে থাকি ওইখানেও দুইজন। ওই ফ্রেন্ডটা স্বপ্নীল, ও ওর আন্টির ভাই চলে গেছে, ওই রুমটাতে ওই কেউ ছিল না, আমি একা। তো আমি আমি রুমে চলে আসি, রুমে চলে আসার পরে আমি সন্ধ্যা হয়ে গেছে তখন রুমে আসতে আসতে, তখন আমি যখন সাতটা বাজে ওইদিকে খেয়াল করলাম যে আমার ডান হাতটা প্রচন্ড ভাবে ফুলে যাচ্ছে, যেমন হাতে পানি লাগলে যেমন হয় ওই রকম হচ্ছে, আস্তে আস্তে বেশি ফুলে যাচ্ছে। আমি পাশের দুইটা ফ্রেন্ড, ওদেরকে দেখালাম, ওরা বললো যে কি কিছু করার নাই, তুই শুয়ে পড়। আমি খাওয়া দাওয়া না করে শুয়ে পড়লাম। তো আমি লাইটটা অফ করে শুয়ে পড়লাম, হঠাৎ আমি কিছুক্ষণ ঘুমাইছি হয়তো, কিছুক্ষণ ঘুমানোর পরে আমার রুমটা আমার রুমটা হলো বেশি বড় না, দুইটা টেবিল, দুইটা বেড আর সামনে থাই গ্লাস। তো আমি কিছুক্ষণ ঘুমানোর পরে আমি টের পেলাম যে থাই গ্লাসে ওই পাশের কোনো বিল্ডিং নেই, পুরোটা ফাঁকা জায়গা থাই গ্লাসটা ওইখানে। তো আমি আটটার দিকে যখন আমি যখন ঘুমাচ্ছি তখন খেয়াল করলাম যে কিছু পাখি যেমন গ্লাসে ঠোকর দিলে যেমন শব্দ হয়, ওই বারবার ওই ঠোকরের শব্দটা হচ্ছে, পাখি ঠোকর দিয়ে চলে যাচ্ছে, উড়ে চলে যাচ্ছে। তো আমি কিছুক্ষণ খেয়াল করার পরে উঠলাম, উঠার পরে দেখলাম আবার কিছু পাইলাম না, গ্লাসের ওইখানে কিছু দেখলাম না, অন্ধকার। পরে আবার শুয়ে পড়লাম, লাইট অফ করে দিয়ে আবার শুয়ে পড়লাম। আবার যখন শুয়ে পড়ছি তখন আবার একই রকম শব্দ, গ্লাসে ঠোকর হচ্ছে, বারবার গ্লাসে ঠোকর হচ্ছে। আমি এইবার কিছুটা ভয় পেয়ে আমি ওখানে রুমে শুলাম না, ডাইনিং এ যাই, বেড ছিল ডাইনিং এ শুয়ে পড়লাম। তো আটটার দিকে ডাইনিং এ শুয়ে পড়ছি আমি যে, তো আমি কিছুক্ষণ ঘুমাইছি, আমি কিছুক্ষণ ঘুমানোর পরে আবার মানে হঠাৎ কতক্ষণ ঘুমাইছি মনে নাই, তবে আবার আমি বুঝতে আমি একটা স্বপ্ন দেখলাম যে স্বপ্নটা হলো এরকম যে একটা তান্ত্রিক, ওনার চোখ দুইটা মানে আমার দিকে খুব রাগলে যেমন হয় আমার দিকে ওইভাবে তাকায় আছে, আর ওনার চুলগুলো একদম জট পাকানো, ওনার চুলগুলো অনেক লম্বা জট পাকানো কাত পর্যন্ত, ওনার সারা শরীরে কোনো জামা নেই, শুধু একটা লাল ধুতি পরা, ওনার একটা লাল ধুতি পরে আছে। তো উনি আমার দিকে খুব রেগে রেগে বলতেছে যে কাজটা আজকে যেটা করছিস সেটা ঠিক করিস নাই, এর ফল ধরে পাইতে হবে। আমি প্রচন্ড ঘেমে গেছি, মানে স্বপ্নটা দেখে আমি প্রচন্ড ঘেমে গেছি, আর আমি ঘুমতে উঠে পড়ছি। উঠা পড়ার পরে আবার মানে লাইটটা দিয়ে, ডাইনিং এর লাইটটা দিয়ে আবার শুয়ে পড়ছি, আমি ভাবতেছি এটা কি হচ্ছে আমার সাথে। তো আমি আবার যখন ঘুমাইছি, তো ঘুমানোর চেষ্টা করছি, একটু ঘুম হয়েছে আমার, আমি তখন ভোর হয়েছে, তখন আমি ঘুম থেকে উঠি নাই। বাবা আমার বাবা গ্রাম থেকে ফোন দিয়েছে, আমার বাড়ি হলো সিরাজগঞ্জ। তো আমার বাবা বাড়ি থেকে ফোন দিয়ে বলছে, বাবা তোমার ফুফা মারা গেছে, তুমি ব্যাগটা গুছাই নিয়ে তাড়াতাড়ি চলে আসো বাড়িতে। তো আমি ওই এমনি শরীর অসুস্থ, মানে মাথা ব্যথা খুব, হাত ফুলে গেছে, তার মধ্যে আমি ব্যাগটা গুছাই নিয়ে বের হয়েছি, বাড়িতে যাইতে হবে যেহেতু ফুফা মারা গেছে আমার। তো আমি এখান থেকে গাবতলিতে গেছি, কলেজ গেট থেকে গাবতলিতে যাওয়ার পরে আমি টিকিট কাটছি 7:15 বাসের। আমি গাড়িতে উঠে আমি শুয়ে পড়ছি, মানে আমার সিটে আমি শুয়ে পড়ছি, আমার পাশের সিটটা ফাঁকা ছিল। তো আমি শুয়ে পড়ছি, আমি আর আমি ঘুমাই পড়ছি। তখন হঠাৎ করে আমি টাঙ্গাইল যখন পৌঁছাই, তখন বাসে একটা ঝাঁকুনি দেয়, হয়তো সামনে কোনো ট্রাফিক ছিল, আমি ঝাঁকুনি দেয়, ঝাঁকুনিতে উঠে বুঝতে পারি যে আমার মানে আমার আমি চোখটা খুলে দেখি, আমার ডান সাইডে তাকাই, তখন দেখি যে আমার পাশে একটা লোক বসে আছে। আমি কালকে রাতে স্বপ্নে যে তান্ত্রিকটাকে দেখছি, একদম তান্ত্রিক সেম ওই লোকটাই, অবিকল ওই চেহারা আমার পাশে বসে আছে, আর আমার দিকে খুব মানে এক নজরে তাকায় আছে। তো আমি প্রচন্ড ভয় পাই যে আমি স্বপ্নে যে লোকটাকে দেখছি তান্ত্রিকটাকে, ওই সেম লোকটা আমার পাশে কিভাবে বসে থাকবে, আমি স্বপ্নে দেখছি। আমি মানে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনি কোথায় যাবেন, আপনি কোথা থেকে উঠছেন, আমি দেখলাম না আপনাকে। তো উনি আমার কথার অ্যান্সার দিল না, আমাকে বললো যে তোমার হাত ফোলা কেন বাবু। তো আমি বললাম যে না আঙ্কেল এমনি ব্যথা লাগছিল, ফুলে গেছে। উনি আমার থেকে মুসকে একটা হাসি দিল, হাসিতে বললো আচ্ছা ঠিক আছে, আমার অ্যান্সার দিল না। আমি আরো মানে ভয় পেয়ে জানালার সাইডে তাকাইলাম, আমার জানালার সাইডে সিট ছিল, আমি জানালার সাইডে তাকাইলাম। তো ওনার দিকে তাকাইতে সাহস পাচ্ছি না, আমি কিছুক্ষণ জানার দিকে তাকানোর পর মাথাটা নিচু করে আবার একটু চোখ বুঝছি। আমি চোখ বন্ধ করার পরে সিরাজগঞ্জ যখন ফুড ভিলেজে পৌঁছায় বাসটা, তখন 20 মিনিটের যাত্রী বিরতি দেয়, তখন বাস থেকে আমি নামছি, ওই লোকটা আমার সাথে নামলো। তো আমি বাস থেকে নেমে ফ্রেশ হওয়ার জন্য রেস্টুরেন্টের দিকে গেলাম, ফুড ভিলেজের রেস্টুরেন্টের দিকে। আর ওই লোক
নাম বলবো না প্লিজ, কোথায় নেমেছি কোন জায়গা এটা বলবো না।
ওকে, আমি তো রেস্টুরেন্টের মধ্যে ঢুকলাম, ওই লোকটা রোডের অপোজিটে, আর একটা ওইখানে চাটা বিক্রি হতো, চা বিস্কিট এগুলো বিক্রি হতো, উনি রোডের অপোজিটে গেল, আমি দেখতে পারলাম উনি অপোজিটে যাচ্ছে। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে এসে বসলাম। তখন বিশ মিনিট অলরেডি শেষ হয়ে গেছে, তো বাস ছেড়ে দিবে। ওই লোকটা এখন আসেনি, আমার পাশে যে সিটে যে বসেছিল উনি এখন আসেনি। তো আমি সুপারভাইজারকে ডাক দিয়ে বললাম, মামা এই যে আমার পাশে যে একজন বসেছিল উনি তো এখন আসেনি, বাস ছেড়ে দিচ্ছেন। তো উনি একটা খাতা দেখে বললো, না বাসে তো 28 জনই ছিল, এখন 28 জনই আছে, কোনো প্রবলেম নাই, আপনার পাশে থাকা ছিল মামা, আপনার পাশে কেউ বসে নেই। আমি হতবাক হয়ে গেছি। তো আমি এটা নিয়ে কথা না বাড়াই আমি চলে গেছি আমার বাড়িতে। পৌঁছাইতে পৌঁছাইতে 12টা বাজে, আমি বাড়িতে যাই নাই, আমার পুবা মারা গেছে, যেহেতু আমি পুবার বাড়িতেই গেছি। তো পুবার বাড়িতে যাওয়ার পর এখানে আসছি, আমি কাউকে কিছু বলি নাই এর মধ্যে, যেহেতু মানে একটা মানুষ মারা গেছে, অনেক কান্নাকাটি, আমি এর মধ্যে আর কাউকে কিছু জানাইনি। আমি জানাজা হয়েছে, যথারীতি জানাজা হওয়ার পরে আমার বাবা মা আমি বাড়িতে চলে আসছি। আমার ভাই আছে, ভাবি আছে, আমার উনি থেকে গেছে ওই বাড়িতে, ওই বাড়িতে আমি আমার বাবা মা চলে আসছি বাড়িতে। আমার গ্রামের বাড়িটা হলো একটা, এখানে আমার গ্রামের যে বাড়িটা ওইটার বর্ণনা দিই আমি। আমার গ্রামের বাড়িতে 3টা ঘর আছে, একটাতে বাবা মা থাকে, একটাতে ভাই বোন ভাই আর ভাবি থাকে, একটাতে আমি থাকি। আমি যেহেতু ঢাকায় পড়াশোনা করি, ওই আমার রুমে কেউ থাকে না, তো আমার রুমটা ফাঁকাই থাকে। তো আমি আসছি এখন, ওই রাতে আমি থাকবো। তো আমার আমার রুমটার পেছনে হলো বাঁশঝাড়, মানে টিনের ঘর, বাঁশঝাড়, আর এমনকি মানে বাঁশের যে অনেক ঢালপালাগুলো হয়তো টিনের মধ্যে ঢুকে গেছে আমার রুমের মধ্যে। তো এরকম পাশে হলো আমার বাঁশঝাড়ের নিচে পুকুর, এখানে আমাদের মাছ চাষ করা হয়। তো আর পুকুরে ওই সাইডে কোনো বাড়ি নাই, মানে পুরোটা ক্ষেত, ওইখানে জমি জমা, ওইখানে চাষ করা হয়, ওখানে আর কোনো বাড়ি ঘর নাই। তো আমি আমি রুমে চলে আসছি, গ্রামের বাড়ি, যেহেতু 8টা সাড়ে 8টার মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে সবাই, আমিও খাওয়া দাওয়া করে যথারীতি শুয়ে পড়ছি। আমি ভয় পাচ্ছিলাম আগে শুইতে, আমার আমার সাথে এত কিছু হয়েছে, কিন্তু কারোর কিছু বলেও সাহস পাচ্ছিলাম না, কারণ বাড়িতে সবার মন খারাপ। আমি শুয়ে পড়ছি, শুয়ে পর আমি জার্নি করছি, মরা বাড়িতে ছিলাম, আমি লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ি। তো কিছুক্ষণ শোয়ার পরে আমি হঠাৎ মানে কতক্ষণ ঘুমাইছি মনে নাই, আমি হঠাৎ আমার আমি ফিল করলাম যে আমার টিনের চাল, টিনের চালের উপর পাখি, যেমন অনেকগুলা পাখি উড়ে এসে বসলে পারে যেমন হয়, উড়ে এসে বসলে আর উঠলে মানে উড়ে এসে বসতেছে উড়ে চলে যাচ্ছে, মানে ওই নখের ঘষা লাগছে টিনের সাথে একটা ঝকঝক শব্দ হচ্ছে, আমি এটা ফিল করলাম। তো আমি কত বাজে আমি দেখার জন্য ফোনটাতে, আমি বালিশের নিচে ফোনটা রাখছিলাম, ফোনের চার্জ নেই, বন্ধ হয়ে আছে, চার্জারটা ঢাকায় ফেলে আসছে, চার্জারটা আমার কথা মনে নাই, রুমের ঘড়িও নষ্ট, আমি লাইটটা দিলাম। লাইটটা দেওয়ার পরে আমি এসে শুইলাম, সাউন্ডটা বন্ধ হইলো, মানে টিনের উপর যে সাউন্ডটা হচ্ছিল ওটা বন্ধ হইলো। কিন্তু আমি ঘুমাইতে পারতেছিলাম না, অনেকক্ষণ জেগেছিলাম, আশেপাশে তাকাতুকি করতেছিলাম, হঠাৎ করে ঘুমাইছে গেছি আমি। ঘুমানোর পরে আমি কতক্ষণ ঘুমাইছি আবার সেটাও খেয়াল নাই। আমি ঘুমানোর পরে হঠাৎ আমি ঘুমের মধ্যে আমি শুনতে পারতেছিলাম যে আমাদের পুকুরে মাছ চাষ করা হয়, ওই পুকুরে মাছ মারতেছে, যে অনেকগুলো জেলে হয়তো কথা বলতেছে, মাছ মারতেছে। তো আমি ঘুম থেকে আমি বেড থেকে উঠি, লাইটটা জ্বালানো ছিল, বেড থেকে উঠি, ওঠার পরে আমি আমার জানালা খুললে পরেই পুকুরটা দেখা যায়। তো আমি জানালাটা খুলে পুকুরের দিকে দেখি পাঁচটা জেলে মাছ মারতেছে, মানে জ্যোৎস্নার আলো একটু বোঝা যাচ্ছে যে মাছ মারতেছে, এখনো জালটা ঠিক করতেছে, এখনো পানিতে নামে নাই। তো আমি হাত দিয়ে ইশারা করে একটা জেলেকে ডাকছি আমার জানালা দিয়ে, জানালাতে দেখা যায়। তো জেলে আমি বললাম, আব্বু কই? আমি তখন ভাবলাম, আব্বু বলো, তোমার আব্বু আছে? আমি বললাম ঠিক আছে, আমি আসতেছি। বলো, আমাকে বললো তুমি একটা লুঙ্গি না চলে আসো। আমি অবাক হই নাই, কারণ আমাদের আমাদের পুকুরে মাছ চাষ করা হয়, আর যেদিন মাছ মারা হবে ওই দিন তার 2-3 দিন আগে জেলেদেরকে বলে রাখা হয় তোমরা এসে মাছ মারবা, যেহেতু একদম আজানের আগে মাছ শেষ করে বাজারে পাঠানো হয় মাছ। তো আমি অবাক হয়ে ভাবলাম তাহলে কিছুক্ষণ পর আজান দিবে, আর ভয়ের কোনো কারণ নেই, আমি ভয় পাচ্ছিলাম, যেহেতু ভয়ের কোনো কারণ নেই, আমি একটা হাফ প্যান্ট জাতীয় একটা পোশাক নিয়ে আমি বের হয়ে আমি পুকুরে যাব। আমি পুকুরে এখানে গেছি, পুকুরখানে যাওয়ার পর দেখি আমার আব্বু নাই। তো ও 5 জন জেলে যার সাথে, আমি বললাম যে আব্বু কই? তো বলছে, আব্বু তোমার ভাইকে ডাকতে গেছে, তোমার চাচাতো ভাইকে ডাকতে গেছে। এখানে একটা কথা বলে রাখি যে এই ঘটনা যেহেতু 1 মাস আগে, ওই সময় আমাদের এলাকায় সরিষা চাষ করা হচ্ছে, সরিষা আমাদেরও যেহেতু আমাদেরও সরিষা চাষ করা হয়, আমাদের অনেকটুকু জমিতেই সরিষা চাষ করা হয়। তো এই সরিষা চাষ করা কাটা হচ্ছে, ওই সময়টা সরিষা কাটা হচ্ছে। তো সরিষা কাটার অনেক আমাদের জমি যেহেতু বাড়ি থেকে একটু দূরে, তো সরিষা কাটা হচ্ছে ওই সময়টা। সরিষা কাটার পরে সরিষা ছাড়ানো হয়, ছাড়ানোর পর থেকে বস্তায় ভরে তারপর ফসলটা বাড়িতে আনা হয় শুধু। তো এই সময় পর্যন্ত ওই সরিষাটা ওইখানে থাকে, ফসলটা পাহারা দেওয়ার জন্য জমিতে প্রতিটা জমিতে 2-3 জন করে রাতে পাহারা দেয়, একটা ছন্দের জাতীয় ঘর বানায় ওখানে থাকে, পাহারা দেয় ফসলটা, আবার চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো ওই সময়টাতে ওই আমার চাচাতো ভাই আছে, আমাদের সরিষা যেহেতু কাটা হচ্ছে ওইখানে পাহারা দিচ্ছে, ওই জেলেগুলো আমার বললো যে তোমার বাবা ওই তোমার ভাইকে রিফাতকে ডাকতে গেছে, আমার ভাইয়ের নাম রিফাত, তো রিফাতকে ডাকতে গেছে। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আব্বু আসুক, তারপর আমি রুম থেকে বের হই। আমি চলে যাচ্ছিলাম, আমি যেই মাথাটা ঘুরাইছি চলে যাচ্ছিলাম, সেই সময় একটা জেলে আমার সাথে কথা বলতেছে, বাকি কেউ আমার সাথে কথা বলতেছে না, বাকি সবগুলা জেলে আমার দিকে শুধু তাকাইছে মাঝে মধ্যে, আর কেউ কথা বলতেছে না আমার সাথে। একটা জেলে কথা বলতেছে, সে বলছে তোমার বাবা তো অনেকক্ষণ হলো গেছে ওইখানে, তো কোনো যেহেতু আবার ক্ষেতের মধ্যে কিছু দূর 10 মিনিট হাঁটলে পারে শ্মশান ঘাট পড়ে, শ্মশান ঘাটের নিচে একটা খাল আছে, খালের ওইখানে শ্মশান ঘাট, বট গাছের নিচে শ্মশান ঘাট, কিন্তু ওদের লাশ পুরানো হয় ওখানে। তো বলছে তোমার বাবা তো অনেকক্ষণ গেছে ওইখানে, কোনো প্রবলেম হলো না তো? তো আমি বললাম ঠিক আছে, বাবা কি একা গেছে? বলে না, আরেকজন জেলে ছিল, ওনাকে সাথে নিয়ে গেছে তোমার ভাইকে ডাকতে। তো আমি বললাম ঠিক আছে তাহলে চলেন একটু আগায় যাই, দেখি কোনো প্রবলেম হয়েছে নাকি আমার আব্বুর। তো বলছে ঠিক আছে চলো যাই তাহলে। তো একটা জেলে আমার সাথে আসতেছিল, আমার বললো হারিকেন ছিল ওনাদের কাছে, তো হারিকেন নিয়ে আমি আগাচ্ছিলাম ক্ষেতের মধ্যে, হাঁটতেছিলাম যে দেখি আমার আব্বুর কোনো প্রবলেম হয়েছে নাকি। তো কিছু তো হাঁটতেছি আমি, উনি আমার সাথে কোনো কথা বলতেছে না যে জেলেটা আমার সাথে আসছে, আমি আগে যাচ্ছিলাম, উনি আমার পিছনে ছিল ক্ষেতের মধ্যে পুরো অন্ধকার, ওনার হাতে আছে একটা হারিকেন। তো আমি হাঁটতেছি আর পিছন দিকে আমার মনে হচ্ছে যে একটা জেলে না, অনেকগুলা জেলে হাঁটতেছে, মানে জেলে বলতে অনেকগুলো মানুষ হাঁটতেছে আমার পিছনে। আমি ফিল করছিলাম একজন মানুষ না, অনেকজন মানুষ হাঁটতেছে। আমি পিছনে যখন তাকাই দেখি যে একটা মানুষই হাঁটতেছে আমার সাথে হারিকেন হাতে নিয়ে। তো আমি কিছুক্ষণ কথা না বলে ওনাকে বলি যে আচ্ছা ভাই আপনার বাসা কোথায়, আমি থাকি না এখানে, আমি চিনলাম না আপনার বাসা কোথায়। উনি আমাকে হঠাৎ করে মানে বললো যে আমার বাসা মিরপুর। আমি চিন্তা করলাম যে এখানে গ্রামে জেলে ওনার বাড়ি মিরপুর কেমনে হয়। তো আমি পিছনে তাকাইছি, দেখি যে পিছনে কেউ নাই। আমি প্রচন্ড আকারে ভয় পাইছি, আমি এত ভয় পাইছি মানে আমি এখানে আমার একদম গাও শিউরায় উঠছে। তো আমি পিছনে তাকাই দেখি যে কোনো হারিকেন নাই, কোনো জেলে নাই। তখন আমি বুঝতে পারতেছিলাম না আমি কি করবো, আমি কোন সাইডে যাবো, অনেক দূর হাইডে চলে আসছি ক্ষেতের মধ্যে, আমি কোন সাইডে যাবো, ওই ডানে বা আমি কোথায় কিচ্ছু বুঝতেছি না আমি কোন দিকে যাবো। আমি জাস্ট আমি হতবাক হয়ে গেছি কিছুক্ষণ। আমি দাঁড়া থাকার পরে আমার কি মনে হচ্ছে, আমার মনের মধ্যে কি হলো আমি জানি না, আমি সামনের দিকে হাঁটতে থাকি। আমি সামনের দিকে হাঁটার পরে আমি যে কিছুক্ষণ হাঁটার পরে আমি যে সরিষার ক্ষেতের ওই আমি যেখান থেকে হাঁটতেছি ওইখানে ওই সরিষার ক্ষেত, পাকা সরিষা, তো শব্দ হচ্ছে কিছুটা, আমি নিজে বুঝতেছি কিছু শব্দ হচ্ছে। কিছুক্ষণ হাঁটার পরে আমি একটা খাল আছে আমি আগে বলছি যে খালটার ওই পাশেই একটা বট গাছের নিচে শ্মশান গাছ, শ্মশান ঘাটটা কিছু আমি দেখলাম যে আমার কিছুটা দূরেই ওই খালটা আছে, খালটা ক্যানেল জাতীয় আর কি। তো আমি ওখানে হাঁটতেছি ক্ষেতের মধ্যেই আছি, আমি সামনের দিকে তাকায় হাঁটতেছি, আমি দেখলাম যে খালের অপোজিটে, খালের ওই সাইডে ওই তান্ত্রিকটাকে আমি দেখতে পারলাম, যে তান্ত্রিকটা আমি স্বপ্নে দেখছিলাম। আমি তারপর আমার পাশে আমার পাশে ছিটে বসছিল বাসের সিটে, আমি তান্ত্রিকটা আমার দিকে ওনার যে ড্রেসে দেখছিলাম স্বপ্নের মধ্যে, উনি ওই অবস্থাতেই দাঁড়ায় আছে আমার দিকে, মানে আমি জ্যোৎস্নার মধ্যে দেখতেছিলাম যে উনি ওনার হাতে উনা আমার দিকে তাকায় আছে খুব রেগে। তো আমি ওখানে দাঁড়ায় গেছি, আমি নড়তে পারতেছিলাম না, আমার একদম পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, আমি নড়তে পারতেছি না। উনি আমার থেকে অনেকটা দূরে, যেহেতু খালটা ক্যানেলটার পারে তার কিছুটা রাস্তা অনেকটুকু দূরে। তো আমি দেখতে পেলাম যে এক পলকের মধ্যে একদম চোখ পলকের মধ্যে উনি আমার সামনে চলে আসছে, ওই তান্ত্রিকটা। উনি মানে পুরো শরীর মানে কালো, চোখ দুটা ভয়ঙ্কর, মানে জট পাকানো চুল। আমি ওনার সামনে, আমি দেখতে পেলাম আমার সামনে চলে আসছে কিছু, একদম আমার এক হাত সামনেও না, একদম কাছে। তো উনি এসে আমার সরাসরি খাপ করে আমার হাতটা ধরে ফেলছে। তো আমি নড়তে পারতেছিলাম না, উনি আমাকে একটা ধাক্কা দিছে, হাতটা ধরে একটা ধাক্কা দিছে। আমি ক্ষেতের মানে মধ্যে শুয়ে পড়ছি, একদম আমি যে আল দিয়ে মানে হাঁটতেছিলাম ওইখানে শুয়ে পড়ছি, উনি আমার বুকের উপর বসছে। তো আমি আমি ফিল করলাম যে আমি উনি আমার বুকের উপর বসছে, একটা মানুষ বসলে তো একটা ওজন আমার বুকের উপর পড়বে। আমি কোনো ওজন ফিল করতেছিলাম না, আমি দেখতে পারতেছি যে ওই তান্ত্রিকটা আমার বুকের উপর বসছে, কিন্তু আমি কোনো ওজন ফিল করতেছি না। উনি আমার বুকের উপর বসে আমাকে বলছে যে এখন তোর আমি শাস্তিটা দিব, তোকে বলছিলাম এই শাস্তিটা তোকে পেতে হবে, তুই আজকে তোর শাস্তিটা দিব। উনি আমাকে ধাক্কা দিয়ে মাটিতে মাথাটা লাগাই আমার পাটা ধরছে, উনি উঠছে দাঁড়াইছে, দাঁড়ানোর পর উনি আমার পাটা ধরে টানে খালের দিকে নিয়ে যাচ্ছে। খালের ওইখানে কাদা আছে, মোটামুটি খালের ওইখানে কাদা আছে, আমার ওই কাদার বরাবর নিয়ে যাচ্ছে। আমি আটকাইতে পারছিলাম না, অনেকে মানে প্রয়োগ করতে পারতেছিলাম না, আমার টানতে টানতে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আমি ঘষটাইছি, ঘষটানোর পরে আমাকে যখন উনি খালের মধ্যে নামছে, আমার পাটা খালের মধ্যে চলে গেছে, আমার বড়িটা এখনো খালে পৌঁছায় নাই। আমি খালের মাথার উপর একটা খুঁটা গাড়া ছিল, হয়তো যখন ওখানে কুড়োটুর বাধা হইতো খুঁটাটা উঠানো হয়নি, আমি খুঁটাটা ধরছি, খুঁটাটা অনেক মজবুত ছিল, আমি খুঁটাটা ধরছি। এমন আমাকে টানতেছে, আমি খুঁটাটা ধরে আসছি, উনি আমাকে নিতে পারতেছে না, এখন টানতেছে। তো আমি সামনের দিকে তাকাইছি, দেখি যে আমার ভাই যাকে যার কথা বললাম রিফাত, ও ওই পাহারা দিচ্ছিল, হয়তো আমার সরিষা ক্ষেতের জমিটা ও পাহারা দিচ্ছিল, ও আমার দিকে দৌড়ে আসতেছে। আমি আমি হাতটা তুলে ইশারা করছি আমি এখানে, তো আমার আমার কাছে আসছে, আমি পিছনে তাকাই দেখি যে ওই তান্ত্রিকটা আস্তে আস্তে একদম গর্তের মধ্যে ঢুকে কাদার মধ্যে ঢুকে গেল। আমি আর কিছু না, আমার এইটা দেখে আমি সেন্সেস হয়ে গেছি। পরে আমি 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 আমার কিছু মনে নাই। পরে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বাড়িতে বেডের উপরে, আমি ঘুম থেকে উঠে আমার আমি আমার ভাইকে চাচা তো ওই ভাইটাকে জিজ্ঞেস করছি, তুমি আমাকে কেমনে দেখলে আমি ওইখানে, তুমি তো ছিলা ওই তুমি পাহারা দিচ্ছিল ওই ঘরের মধ্যে, তুমি কেমনে জানতে পারলা যে আমি এখানে আসছি, আমি একটা বিপদে পড়ছি। ও আমাকে বললো যে তখন আমি পাস করতেছিলাম, আমি যখন পাস করতেছিলাম ওই জায়গাটা আমার কোনো সেন্স ছিল না, কিন্তু আমি পাকা জমির মধ্যে দিয়ে হাঁটতেছিলাম আর সরিষার খেয়ে একটু শব্দ হচ্ছিল, উনি চোর ভেবে হয়তো চোর টোর ভাবছে আমার বের হয়েছে দেখার জন্য ফসল চুরি হচ্ছে নাকি, উনি বের হওয়ার পর আমাকে দেখছে দূর থেকে। তো আমাকে তখনই ফলো করছে, ফলো করতে করতে যখন ওই তান্ত্রিকটা আমাকে শুয়ে ফেলছিল তখন আবার আমাকে হারাই ফেলছে, কিন্তু উনি কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর খালের ওইখানে যখন আসছে তখন আমরা দেখতে পাচ্ছি আমাকে টান দল নিয়ে যাচ্ছে, আমার ওই ভাইও দেখছে যে আমাকে টান দিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি আমি তারপর আমি আমি সবকিছু আমার বাবাকে বললাম। পরে আমি এলাকার মসজিদের ইমাম সাহেব ওনার কাছে নিয়ে গেল, আমার ওনাকে নিয়ে যাওয়ার কাছে আমাকে আমি সবকিছু একদম এ টু জেড সবকিছু ওনাকে খুলে বললাম। ইমাম সাহেব বললো যে তুমি যে কাজটা করছিলে, যে তুমি মিরপুরে যে চিড়িয়াখানার মধ্যে তুমি যে কাগজটা পুরাইছিলে ওইটা একজনকে ক্ষতি করার উদ্দেশ্যে ছিল ওই কাজটা, তুমি ওইটা পুরাইছো জন্য তোমার ওই তান্ত্রিকটা যে কাজটা করছে সে তোমার ক্ষতি করার জন্য জিনগুলা পাঠাইছে, জেলেগুলা তোমাদের ওইখানে যে মাছ তোমার মাছের ওইখানে ছিল তোমার পুকুরের ওইখানে ওরা আসলে জেলে ছিল না, ওরা সবগুলো খারাপ জিন ছিল, মানে আমার পরিকল্পনা করে আমার একটা ক্ষতি করার জন্য সবকিছু করছে। পরে সবকিছু শোনার পরে ইমাম সাহেব আমার আমার তাবিজ একটা তাবিজ দিল, একটা পানি পরে খাওয়া আমার পানি টানি পরে দিল, আমি চলে খাইলাম। আমি মোটামুটি এখন সুস্থ আছি, তারপর দিন আমি ঢাকা চলে আসছি, এখন এখন পর্যন্ত আমার কোনো সমস্যা নেই। এটা হলো আমার গল্প।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ।
Comes alive. Bishash korana korata. Apnar bepar.
বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ঘড়িতে সময় রাত 12টা বেজে 36 মিনিট, এটা তো বিশ্বাস করবেনই, কারণ আপনি দেখতে পাচ্ছেন হাতের ঘড়িটা উল্টালি। আর আমি রাসেল আছি, সাথে চলছে ভূত এফএম এবং আপনি শুনছেন রেডিও ফুটের এটা প্রেম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, এবং কোথাও দিন কোথাও রাত চলে যাই আমাদের দ্বিতীয় অতিথির কাছে।
ধন্যবাদ রাসেল ভাই। আমার নাম তিতাস কুমার অব্র, থাকি এয়ারপোর্ট এলাকায়। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা ঝিনাইদহের ছোট্ট একটি গ্রামে ঘটে যাওয়া কিছু ঘটনা আছে ভাই। তো ছোট্ট একটা গ্রাম, গ্রামের নামটা বলছি না, সবুজ শ্যামলা, পাশে একটা নদীও আছে, হয়তো আপনারা কখনো নাম শুনছেন আপনারা, চিত্রা নদী। তো গরমের ছুটিতে আমি বাড়িতে গেছিলাম গ্রামের বাসায়। তো আমার গ্রামের বাসাতে আমার কাকু আছে, আমার বাবা মা সবাই থাকেন ওইখানে। তো আমি মাঝে মাঝে ঘুরতে যাই, বেড়াইতে যাই রাসেল ভাই। তো বর্ষার মৌসুম, তখন বর্ষার মৌসুম বলতে গ্রীষ্ম শেষ, মানে ছুটি কিছুদিন পাইছিলাম, বর্ষার শুরুতে আর কি, বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি ওই ইয়েতে গেছি, আমি গ্রামে ঘুরতে গেছি। তো বর্ষার মৌসুমে নদীতে অনেক জল থাকে এবং প্রচুর পরিমাণে মাছও পাওয়া যায়। জেলেরা সবসময় মাছ ধরানে ব্যস্ত থাকে। আমার গ্রামের পাশেই একটা পাড়া আছে, ওইখানে হালদার জাতীয় যারা মাছ ধরে তাদেরকে জেলে বলে। তো ওরা মাছ ধরে, আমার আমার কাকু মাঝে মাঝে শখ করে মাছ ধরতে যায়। তো আমার কাকু বলছে যে রাসেল ভাই, আমার কাকু বলছিল যে তিতাস তুই তো গ্রাম থেকে আসছিস, চল একদিন মাছ ধরতে যাই। বললাম যে মাছ ধরতে যাওয়া তো অনেক মজার ব্যাপার, অনেক মজা হবে হয়তো বা। তো আমি তো জানি না যে মাছ ধরতে গেলে কি কি লাগে, কি কি ইনস্ট্রুমেন্ট লাগে, কি কি যন্ত্রপাতি লাগে, আমি সেটা জানি না। তো যাই হোক, কাকু বেশিরভাগ রাতে মাছ মারতে যায়। তো আচ্ছা ঠিক আছে, আমি যাব। আমরা যেখান থেকে মাছ ধরা শুরু করলাম ওইখানে তিন রাস্তার মোড়, অ্যান্ড মোড়ের পাশে একটা বড় একটা বট গাছ আছে, একটা ব্রিজও আছে। আমি ছোটবেলায় শুনেছি যে তিন রাস্তার মোড়ে অনেক ভয়ঙ্কর কিছু থাকে হয়তো বা, আর বট গাছ যেহেতু অনেক ভয়ঙ্কর কিছু কাহিনী কথা শুনেছি। ওই বট গাছ থেকে ছোটবেলায় যখন ওখানে যেতাম, পিচ্ছি বাচ্চারা দেখতাম ওই বট গাছের ওই শিকড়টা ধরে অনেক ঝুলতো, অনেক ঝুলতো। তো অনেক ঘটনা শুনেছি যে ওই ঝুলার ঝুলতে ঝুলতে অনেক মানুষের ওখান থেকে হাত পা ভেঙে গেছে, পড়ে ওখান থেকে হাত পা ভেঙে গেছে। তো যাই হোক, ওখান থেকে ওই কথাটা মনে পড়লো আমার। তো ওখান থেকে মাছ ধরা শুরু করলাম। মাছ ধরা শুরু করতে করতে আমরা অনেক সময় মাছ ধরছি, বৃষ্টিও হচ্ছে, একটু একটু করে বৃষ্টি হচ্ছে, মাথায় ছাতা আছে, কাকু মাছ ধরছে, আর আমি হলো থলাই থলেতে রাখছিলাম মাছগুলো। তো যাই হোক, প্রায় ঘন্টাখানিক মতো তার বেশি কাছে কিছু নাই, ঘড়ি দেখা বা সময় দেখার জন্য তেমন কিছু ছিল না, তো আনুমানিক টাইম। তো মাছ ধরছি, ধরতে ধরতে আমরা অনেক দূরে চলে গেছি, চারিপাশে জল, একটু নদীর কিনারা ঘেঁষে অনেক দূরে চলে গেছি মাছ ধরতে ধরতে। কিছু দূর এগিয়ে আমার গ্রাম থেকে, কিছু দূর এগিয়ে বলতে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার আছে ভাই, একটা শ্মশান আছে আমাদের, যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষরা ওইখানে দাহন করে থাকে। তো ওই শ্মশানের কাছে চলে গেছি। তো কাকু জাল ফেলতেছে ওইখানে গিয়ে, ওখানে শুধু আমরা না, আমি দেখতেছি অনেক মানুষই ওখানে মাছ ধরছে, কিন্তু ওরা অনেক মাছ পাচ্ছে, মাছও পাচ্ছে, মাছ রাখছে, মাছ লাফাচ্ছে, আবার কেউ কেউ দেখছি এটা ওইটা করছে। তো আমি সেই আনন্দে আমি কাকুরে বললাম, কাকু সবাই মাছ ধরছে, তুমি মাছ পাচ্ছ না, বড় করে জাল ফেলো। তো জাল ফেললো কাকু, মাছ উঠছে, কম বেশি উঠছে। তো হঠাৎ করে আমার মনে হলো যে থলেতে একটা মাছও নাই। আমি কাকুরে বললাম যে কাকু আমরা তো অনেক সময় ধরে মাছ ধরছি, মাছগুলা গেল কই? সে শুরু থেকে ব্রিজের ওইখান থেকে আমরা মাছ ধরতেছি, সে মাছগুলা গেল কই? কাকু অবাক, কাকু কোনো কথা বলছে না। আমি বললাম যে কাকু হয়তোবা মাছ চলে গেছে আমার হাত থেকে, আমি বুঝি নাই আমি কিভাবে বলে ফেলেছি, হয়তোবা মনের ভুলে কিংবা কোনো একটু আতঙ্কে ভয়তে বলে ফেলেছি, হয়তোবা মাছ থলেটা পড়ে গেছিল, মাছগুলো মনে চলে গেছে। তো কাকু বলে আচ্ছা ঠিক আছে, মাছ চলে গেছে সমস্যা না, মাছ আমরা মারছি। তো তো হঠাৎ করে কাকু জাল ফেললো, দূর থেকে মনে হলো যেমন সমুদ্রে যেমন বড় বড় ঢেউ ধেয়ে আসে, ধেয়ে আসে ঠিক ঠিক তেমনই কিছু একটা দেখতে পেলাম। কাকুরে বললাম কাকু এইখানে তো তেমন ছোট ছোট ঢেউ ছাড়া বড় ঢেউ দেখতে পাচ্ছি না, তো ওই ঢেউটা আমাকে দিকে ধেয়ে আসছে কেন? কাকু জালটা তাড়াতাড়ি তুলল, তুলে ওখান থেকে ঠিক শ্মশানের একটা সাইডে আমরা গিয়ে বসলাম। কাকু কতক্ষণ কোনো কথা বলছে না, আমি কোনো কথা বলতে পারছি না। ওই শ্মশানে বড় একটা তেঁতুল গাছ আছে, এখানে অনেক আগের আম গাছ, তেঁতুল গাছ, অনেক বড় বড় গাছ আছে যেটা এখনো আছে, ওইখানে গেলে দেখা যাবে। তো ওই শ্মশানটাই আজ পর্যন্ত কোনো তান্ত্রিক বা গোসাই, হিন্দু সম্প্রদায়ের যেটা বলে গোসাই বা পুরোহিত, ওইখানে আজ পর্যন্ত একটা পুরোহিত ওখানে থাকতে পারেনি রাসেল ভাই। তো সেখানে আমরা বসে আছি, ওই ঢেউটা দেখছি যে আমাদের মুখে ধেয়ে আসতেছে, মনে হচ্ছে আমাদের গার উপর দিয়ে, শরীরের উপর দিয়ে চলে যাবে। তো এই দেখে কাকু বলল যে আমরা আর মাছ মারব না, তো বাসায় যাই। তো বাসায় গেলাম, বাসায় আসতে আসতে দেখছি যে আমার পায়ে কিছু কামড় দিছে, কিছুতে কামড় দিছে, পাটা জ্বলতেছে। আমি কাকুরে বললাম কাকু আমার পায়ে কিছুতে কামড় দিছে। কাকু বলল কই? তো দেখাইলাম ওখানে জায়গা, যেখানে কামড় দিছে পায়ে, ওখানে ফুলে গেছে, এখনো ফোলা আছে আমার পায়ের এখানে যেখানে কামড় দিছিল। তো বাসায় গেলাম, আমার বাবারে বললাম যে বাবা এই হয়েছে, বলছে তুই ঘুমা। আচ্ছা আমি ঘুমাইলাম। দেন পরবর্তীতে আমি, সকাল হইল, ফ্রেন্ড সার্কেলরাও আসছিল, তখন ছুটি কেউ কেউ পাইছে, ফ্রেন্ড সার্কেলরা আসছে। তো বাজারে ঠিক তার পরের দিনে আমরা সব বাজারে, সাইডে বাজার আছে, ওই বাজারে সব ফ্রেন্ড সার্কেল আড্ডা দিচ্ছি। তো সন্ধ্যার দিকে প্রায় সন্ধ্যা লেগে গেছে, তো সবাই বলছে যে আচ্ছা ঠিক আছে, অনেক আড্ডা হইলো, তো এখন বাইরে যাই। তো বাড়িতে আসার পথে ঠিক যেই তিন রাস্তার মোড়টায় ছিলাম, ওইখানেই যে বট গাছটা ছিল ওইখানে একটা কালো বিড়াল আমাদের শাম পথ দিয়ে চলে গেল। আমরা তিনজন ফ্রেন্ড ছিলাম, তো ওই কালো বিড়ালটা চলে গেল। আমি বলতেছি দোস্ত এটা কি তুই যা দেখলাম, আমি কি সেটা দেখলাম? বলছে হ্যাঁ। আচ্ছা চল যাই, তিনজন হাত ধরে যাই। তো গেলাম, কিছু দূর এগিয়ে ঠিক ডান হাতে বিরাট বড় বাঁশ বাগান দেখা যায় বলতে, ওই বাঁশ বাগানটা অনেক বড় যে 5 থেকে 10 মিনিট হেঁটে গেলে ওই বাঁশ বাগানটা ফোরানো যাবে না, মানে শেষ করা যাবে না। তো ওই বাঁশ বাগান থেকে কিছু কিছু আওয়াজ আসতেছে, এত কুৎসিত, কেউ কান্না করতেছে, কেউ হাসতেছে, আবার এমন মনে হচ্ছে যে কয়েকজন মানুষ ওই বাঁশগুলা কাটতেছে, অনেক জোরে শব্দ হচ্ছে, এই শুনে আমার এক ফ্রেন্ড তো পুরা ওখানে পড়ে গেল, আর আমি তো আমার গাটা ঘেমে অবস্থা খারাপ, আমরা দুইটা ফ্রেন্ড তিনটা ফ্রেন্ড ছিলাম আর একটা ফ্রেন্ড টোটালি সেন্সলেস হয়ে গেছে, ওরে নিয়ে পড়ে বাসায় আসি। তো রাসেল ভাই এটা হলো আমার স্টোরি, ধন্যবাদ সবাইকে,
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন আরো একবার, যেহেতু আপনাকে দেখা যাচ্ছে না, এবং তারপরে আপনার ঘটনাটি আপনি শেয়ার করবেন, আপনার যে দ্বিতীয় ঘটনাটি সেটা আমরা শুনে আসবো।
আমার নাম সোহান।
জি,
আমি এবার যে আমার স্টোরিটা বলবো সেটা আমার ওই আমি যে গ্রামের কথা বললাম, আমার গ্রাম ওই গ্রামেরই ঘটনা, ওটা প্রায় 10-12 বছর আগের ঘটনা। এই ঘটনাটা তো এটা বর্ষার সিজন, অনেক বর্ষার সিজন আমাদের আমাদের গ্রামে বর্ষার সিজনে আমার বাড়ির আশেপাশে অনেকটা পানি চলে আসে, বর্ষার পানি, তো ওই নৌকা ছাড়া যাতায়াত করা যায় না। ওই মানে বাড়িটার যেখানে বলছিলাম যে আমাদের বাড়ির পিছনে ক্ষেত আছে, ওইদিকে ওই সিজনটাতে নৌকা ছাড়া যাতায়াত করা যায় না। তো একবার আমার আব্বু একটা কাজে বাড়ি থেকে চলে গেছে, ওই সময় 10-12 বছর আগের ঘটনা। ওই সময় মোবাইল ফোন অতটা অ্যাভেলেবল ছিল না আমাদের ওইদিকে, তো আমার বাবা একটা কাজে নওগাঁ গেছে, আমাদের সিরাজগঞ্জ থেকে নওগাঁ গেছে। তো ওই সময়ের ঘটনা, আমার বাবা যেদিন যায় তারপরে একটা ঘটনা হলো যে আমাদের এলাকার 5-6 জন মহিলা একটা কাজে একটা কবিরাজের কাছে যাবে হয়তো পাশের গ্রামে, ওই জন্য একটা মাঝিকে ঠিক করে 5-6 জন মহিলা ওই নৌকাতে করে ওই কবিরাজের কাছে যাবে। তো যে মাঝিরে ঠিক করছে, মাঝিটা হলো অনেকটা বৃদ্ধ, অনেক বয়স হবে, 50-60 বছর বয়স হবে হয়তো, তার চেয়ে বেশি হতে পারে। তো ওনাকে ঠিক করে ওই নৌকাতে করে তো ওনারা যাচ্ছিল ওই কুড়িয়াজের কাছে, পাশে গ্রামে, ওই ক্ষেত্রে যাইতে হয়। তো ওই দিন আবার মানে পানিতে অনেক বেশি ঢেউ, তো সবাই যখন ওইখানে শুরু করলো তাদের মানে গন্তব্যে যাওয়ার জন্য, তো কিছুজন যাওয়ার পরে ক্ষেতের মধ্যে প্রচুর ঢেউয়ে নৌকাটা উল্টে যাওয়ার পরে তো এখানে উল্টে যাওয়ার 5টা মহিলাই চাপা পড়ে নৌকার নিচে উল্টে যাওয়ার পরে, আর ওই যে বৃদ্ধ যে শুধু মাঝিরা থাকে সে বেরোতে পারে। তো দেখা যায় যে 5টা মহিলাই মারা যায়, তাদের লাশও পাওয়া যায় না। যে মাঝিটা মানে বের হইতে পারছে সে 7টায় কোনো রকমে আসতে পারছে, আর 5টা মহিলাই মারা গেছে। তো এমনকি লাশটাও পাওয়া যায় না, ভেসে হয়তো অনেক দূরে চলে গেছে, যেটা পরবর্তীতে এই লাশগুলো পাওয়া যায় 10-12 দিন পরে লাশগুলো পাওয়া যায়, অনেক দূরে পাওয়া যায়। তো এই ঘটনা ঘটছে আমার আব্বু বাড়িতে নাই, আমার আব্বু তো নৌকা গেছে। এই কাহিনীটা আমার আব্বু জানে না যে গ্রামে এরকম কিছু ঘটছে, এরকম কিছু হয়েছে, আমার আব্বু সেটা জানে না। তো আমার এটা ঘটনার পরে গ্রামের মধ্যে মানে একটা কেমন একটা ভয়ঙ্কর একটা পরিবেশ তৈরি হয়েছে, যে লাশগুলো পর্যন্ত এখনো পাওয়া যায়নি, উল্টে গেছে লাশগুলো, হয়তো থাকলে পরে সিদ্ধ হয়ে যাবে পানিতে থাকলে। তো এর দুই তিন দিন পরে আমার বাবা যখন কাজ সারছে, নৌকার কাজটা শেষ হয়েছে, একটা কাজে গেছিল, তো আস্তে আস্তে হয় গ্রামে যখন ফিরছে, তখন গাড়ি থেকে নামছে, তখন রাত হয়ে গেছে, রাত 11:30-11:30 প্রায় বেজে গেছে। তো আস্তে আস্তে আমাদের গাড়িতে নামার পর রোড থেকে আমাদের বাড়িতে আসতে একটা বাঁশঝাড় পড়ে, ওই বাঁশঝাড়ের একটা মানে একটা নিচু জায়গায় ওখানে বাঁশঝাড়, ওই রোডটাই মানে পাশের যে রাস্তা কাঁচা রাস্তা ওইখান দিয়ে ক্রস করতে হয় আমাদের বাড়ি থেকে যাইতে হলে। তো আমার বাবা ওইখান থেকে আসতেছে, তো পাশে একটা আম গাছ আছে, তো দেখলো যে মহিলাটা মারা গেছে, যে তার একটা ছোট্ট বাচ্চা ছিল, বাচ্চা সহ মারা গেছে 5টা মহিলা, আর একটা যার একটা বাচ্চা ছিল তার বাচ্চাটার নাম ছিল রতন। তো ওই রতনের জামা ওই ওর মা বসে আছে, আমার আব্বু যখন আসছিল রাতে দেখতেছিল যে ওই বাঁশঝাড়ের সাইডে আম গাছের নিচে বসে আছে। আমার আব্বু বাড়িতে যাচ্ছিল, আমার আব্বু তো মহিলা ওইখানে দেখে মানে কেমন অবাক হয়েছে, যত রাতে আশেপাশে গ্রামের মানুষ তো বললাম যে 8:30-9টার মধ্যে ঘুমায় পড়ে, তো অত রাতে মহিলা ওইখানে কি করতেছে। তো আমার আব্বু বললো যে আপনি এখানে কি করতেছেন, তো উনিও কোনো আনসার দেয় নাই, বলছে আমার আব্বুর নাম ধরে বলছে ভাই আমার এক গ্লাস পানি দিবেন। তো আমার আব্বু ভাবছে যে এই মহিলা তো এর আগেও স্বামীর সাথে হয়তো ঝগড়া টগড়া হয়েছে, বা মাঝে মধ্যে স্বামী একটু খারাপ ছিল, মাঝে মধ্যে মারধর করতো, হয়তো আবার ঝগড়া টগড়া করে মারধর করে তো হয়তো বাড়ি থেকে চলে আসছে মহিলাটা, এখানে যে বসে আছে, মন টন খারাপ দেখলো। আমার আব্বু তো বললো যে পানি খাবা তুমি এখানে কি করতেছো, চলো বাড়িতে চলো। আমার আব্বু বুঝছে যে এখানে তার ঝগড়া হয়েছে স্বামীর সাথে, মন টু খারাপ, তো ভাবলো যে আজকে রাতে তাহলে নিয়ে আমাদের বাসায় নিয়ে যাবে। তো বলছে চলো পানি খাবা তুমি আমার বাড়িতে আগে চলো। তো ওনাকে বলছে ঠিক আছে চলেন আপনি, আমার আব্বু সামনে দিয়ে হাঁটতেছে, তো হাঁটার পরে কিছু আমার বাড়িতে নিচু একটা বাড়িতে উঠার একটা রাস্তা, ওই রাস্তার নিচু একটা জায়গা আছে আমার বাড়িতে একদম বাড়ির সামনে। তো ওই নিচু জায়গা পর্যন্ত আসার পরে আমার আবু বলছে চলো তাহলে বাড়িতে চলো। তো বলতেছে যে না ভাই আমি বাড়িতে যাবো না, আপনি আমার জন্য পানি নিয়ে আসেন। তো আমার আব্বু বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে আমার আম্মুকে বলছে যে দেখলাম রতনের আম্মু ওইখানে বসেছিল, ঘোরা টোরা করছে, হয়তো উনি পানি চাচ্ছে, তুমি যা বুঝাই নিয়ে আসো পানি খাও, পানি পাশায় নিয়ে আসো। রাত্রিবেলায় মহিলা বাইরে আছে, আমার আম্মু মানে অবাক হয়ে গেছে কি বলে যে যে মহিলাটা মানে দুই দিন আগে একটা দুর্ঘটনায় পানি যে ডুবে মারা গেছে তাকে সে নাকি পানি যাচ্ছে। মানে আমার আম্মু খুব ভয় পাইছে, আমার আব্বু তো এগুলো জানে না যে মারা গেছে, তো ভয় পাইছে। আমার আব্বুকে বলছে কি বলে এরকম হয়েছে, তুমি তোমাকে বলো তুমি তো জানো না, এরকম হয়েছে দুই দিন আগে একটা অ্যাক্সিডেন্টে পানিতে ডুবে পাঁচটা মহিলা মারা গেছে, তার মধ্যে রতনের মাও ছিল আর রতনও ছিল, দুজনই মারা গেছে। তো বলছে চলো তার দেখি তো তার কার সাথে আসছো। পরে আমার আমার আম্মুকে নিয়ে আমার আব্বু যখন এখানে আসছে বাড়ির সামনে আসছে কিছু জায়গায়
আপনাদেরও ভালো লেগেছে এবং কেমন হয়েছে সেটা অবশ্যই আমাদের জানাবেন। এখন এখন চলে যাবো একটা অডিও ক্লিপে, সেই অডিও ক্লিপটা শুনে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি, রেডিও ফ্যাম এন্ড ডু ফুর্তি।
বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
রাসেল ভাই আশা করি ভালো আছেন, সঙ্গত কারণেই নাম প্রকাশ করছি না। ঘটনাটা আমার নানার বাসা কেন্দ্রিক, আসলে বেশ কিছু ঘটনার একটা মিশ্রণ বলবো, প্যারানর্মাল বেশ কিছু ঘটনা। ওই সময়টায় খুব নানা বাসা থাকা হতো, নানা বাসা ছিল ধানমন্ডির কোন জায়গায়। একটু বাসাটার বিবরণ দেব সঙ্গত কারণেই। বাসাটা ছিল সাড়ে চারতলা, দ্যাট মিন্স চারতলার উপরে অর্ধেক কিছু রুম করা ছিল, বাকিটা ছাদ ছিল, সেজন্যই সাড়ে চারতলা বলছি আর কি। আর বাসাটার একটা বিশেষত্ব ছিল, দ্যাট ইজ সে একতলা থেকে দোতলায় উঠবার সময় প্রথম সিঁড়ি এর পাশে একটা ছোট বারান্দা, একটা রুম, একটা গোছলখানা, একটা টয়লেট, এরপরে সিঁড়ি ঘুরে দোতলা, এরকম প্রতি তালাতে একটা করে, আমি এটাকে বলবো সাব একটা করে তালা ছিল। দ্যাট মিন্স দেড় তালা, আড়াই তালা, সাড়ে তিন তালা প্লাস অন্যান্য তালাগুলা তো ছিলই, দোতলা, তিনতলা, চারতলা। তো ঘটনায় আসি, তখন আমি বেশ ছোট। তো ওই টাইমটাতে যে সময়টার কথা প্রথমে বলবো, সাড়ে তিন তালায় যে রুমটা ছিল ওই রুমটা খালি ছিল। ওই রুমে আগে থাকতেন আমার ছোট মামা, তার কিছুদিন আগে উনি ছাদের রুমে শিফট হয়ে গেছেন। তো আমি ওই রুমের সামনে আবার ছোট একটা বারান্দার মতো ছিল, তো আমি বারান্দার ওখানে গিয়ে ছোট ছিলাম, বিভিন্ন আওয়াজ করছি। তো আমি খেয়াল করলাম ওই বারান্দার সাথে যে রুমটা, ওই রুমের ভেতর থেকে আমি যে শব্দ করছি ওই শব্দগুলোর রিটার্ন আসছে। এটা কিন্তু নট লাইক ইকো, এটা কিন্তু ইকো ছিল না। আমি টের পাচ্ছি আমি যে আওয়াজটাই করছি অনেকগুলো চাপা ভয়েস ওই আওয়াজটা রিপিট করছে। এবং এটা খেয়াল করার পরে আমি এটাও দেখলাম যে আমি যে শব্দই করছি ঠিক সেই শব্দটাই ওই রুমের ভেতর থেকে অনেকগুলো ভারী ভয়েস রিপ্লাই হিসেবে একই শব্দটা ফিরিয়ে দিচ্ছে। এটা একটা খুবই অদ্ভুত ব্যাপার ছিল এবং আমি কনফার্ম এটা অবশ্যই প্যারানর্মাল কোনো ব্যাপারই ছিল। এরপরে আরেকটা ঘটনা আসি, প্রতিটা ঘটনাই ওই বাসা কেন্দ্রিক। আমি একদিন, আমরা ওই টাইমটাতে থাকতাম চারতলায়, পিছনের রুম বলে একটা রুম ছিল, ওই রুমে আমি দাঁড়িয়ে আছি বা বসে আছি। তো হঠাৎ করে খেয়াল করলাম পশ্চিম পাশের জানালায় কেউ টোকা দিচ্ছে বা ধাক্কা দিচ্ছে। তো এই আওয়াজটা শুনে যখন আমি জানালার দিকে তাকালাম, আমি দেখতে পেলাম যে একটা লোমশ হাত, খুব ছোট, একটা যদি চার পাঁচ বছরের বাচ্চা হয়, ওই বাচ্চা যদি জানালায় বাড়ি দেয় তাহলে যেভাবে জিনিসটা দেখা যাবে ঠিক সেরকম, বাট হাতটা ছিল লোমস। এবং এটাও আমি বলবো অবশ্যই অস্বাভাবিক ঘটনা, কারণ আমার নানা ভাষার প্রতিটা তালাতে সানশেডের যেই ডিস্টেন্স জানালা থেকে সেটা মিনিমাম 6 ফিট, ওই হাতের সাইজের যদি আমি ধরেও নিই কোনো একটা মানুষ সেটা করেছে, দিস ইজ কোয়াইট ইম্পসিবল। কারণ 6 ফিট হতে হবে তার প্লাস 6 ফিট একটা মানুষের হাতের সাইজ কিন্তু একটা 4-5 বছরের বাচ্চার মতো হবে না। এরপরে এটা গেল আরেকটা ঘটনা। আর আরেকটা ঘটনা আমার মনে পড়ছে, এটা অবশ্য আমার মায়ের কাছ থেকে শোনা একটি ঘটনা। আমার ওই নানুর বাসার কাছে নিচতলায় বহু বছর আগে একটা ফ্যামিলি ছিল, তাদের এক দূর সম্পর্কের রিলেটিভ প্রায় ওখানে বেড়াতে আসতেন, যার উপর জিন ঘর করত এক ডাক্তার দম্পতি। দ্যাট মিনস ওই মহিলার উপরে যেই দুইজন জিন ঘর করত তারা একটা ডাক্তার দম্পতি, তারা দুজনে জিন। তো তারা যখন মহিলার উপর ভর করত মহিলাটা কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়ে যেত, এরপরে তার যে অ্যাক্টিভিটি গুলো হতো সেটা হতো সেই ডাক্তার দম্পতির কোনো একজনের রূপ। তো সে বিভিন্ন মানুষের হাতের রগ ধরে অনেক রকম রোগ ডিটেক্ট করতে পারত এবং বিভিন্ন জনের চিকিৎসার জন্য শিকড় সে খুব অদ্ভুতভাবে অ্যারেঞ্জ করত। সে হঠাৎ করে সে তার হয়তোবা শারীরিক ভাত থেকে শিকড় বের করে আনত, বের করে এনে বলতো যে এটা খেলে এটা ঠিক হয়ে যাবে। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেই ডাক্তার দম্পতির কথা, যে তারা এমন একটা জায়গায় থাকে যে জায়গাটা চাঁদের নিচে অবস্থিত, মানে পৃথিবী থেকে চাঁদের চেয়ে কাছে কিন্তু চাঁদের নিচে কোনো একটা জায়গাতে, জায়গাটার নাম হচ্ছে কুপ্রুম। তারা চিকিৎসক দম্পতি। এই গেল আরেকটি ঘটনা। আর একটা ঘটনা মনে পড়ছে, সেটা হচ্ছে ওই যে প্যাটার্নটা বলেছিলাম আমার নানার বাসার, দেড়তলা, আড়াই তলা, 3.5 তলা। তো 4.5 তলার একটা ঘটনা আমি বলবো, সেটা হচ্ছে 4 তলা থেকে 5 তলায় উঠতে গেলে যেখানে কিছু রুম এবং 5 তলার ছাদ, ওটার আগে একটা জায়গা ছিল, ওই জায়গাটা খোলা ছিল, ওখানে কোনো রুম টুম ছিল না। তো একদিন আমি খেয়াল করলাম 4 তলার সিঁড়িতে দাঁড়িয়ে যে নানুর একটা কুকুর ছিল। তো কুকুরটা ওই 4.5 তলার অন্ধকার রাত ছিল ওই টাইমটায় ওই দিকে তাকিয়ে খুব ঘিউঘিউ করছে, এবং কুকুরটা যতবার ঘিউঘিউ করছে ওই পাশের অন্ধকার থেকে অনেকগুলো নারী কণ্ঠ ওরা ভেঙাচ্ছে কুকুরটাকে, ওরাও ওই ঘিউঘিউর মতো করে একরকম শব্দ করছে, অনেকগুলো হবে 10-12টা এন্টিটি, তারাও ওভাবেই শব্দ করছে, মানে কুকুরটাকে যেন খেপিয়ে তুলছে। এমন একটা বয়স ছিল, আসলে এই ব্যাপারগুলোতে কি অবাক হব, ভয় পাবো, নাকি বিস্মিত হয়ে খালি দেখে যাব, সেটা বুঝে ওঠার মতোই সেন্স হয়তো ওই টাইমটাতে ডেভেলপ করেনি, কারণ বয়স খুবই কম ছিল। তবে এখন বুঝি যে প্রতিটা ব্যাপারই অত্যন্ত অস্বাভাবিক ছিল এবং প্রত্যেকটা ব্যাপারের সাথে আনডাউটফুলি প্যারানর্মাল বিষয় জড়িত ছিল। তো এই ঘটনাগুলোই ভাবলাম আজকে শেয়ার করি বুঝে ফেলে। ভালো থাকবেন এবং সবার জন্য অনেক শুভেচ্ছা।
FM. The night comes alive. Bishash korana korata. Apnar bepar.
ওয়েলকাম ব্যাক। প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা ফেসবুক পেজে আমাদেরকে কমেন্ট করছেন, লাইক দিচ্ছেন এবং শেয়ার করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের রেসপন্সের জন্য, এবং রেসপন্স যে করছেন এটা আমাদের খুব ভালো লাগছে এবং আশা করছি যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। তো যাই হোক, আমরা একটা অডিও ক্লিপ শুনলাম এবং এখন আমাদের সঙ্গে আরো যারা অতিথি আছেন তারা একে একে তাদের ঘটনাগুলো শেয়ার করবেন। আশা করছি যে ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন নতুন অতিথি আছেন যিনি তার ঘটনা আপনাদের সাথে শেয়ার করবেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা।
আসসালামু আলাইকুম রাসেল ভাই।
ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম রিজেলাস। সবাইকে শুভেচ্ছা। আমি শেখ নাহিদ হোসেন, পিসিবি মাটিকাটা থেকে আসছি।
জি, শুনি আপনার ঘটনা।
ঘটনা শোনার আগে আমি একটা সাউন্ড করব আপনাদেরকে।
না, আপনি আপনার ঘটনা জানেন
বলতে হবে এই সাউন্ড অ্যাকচুয়ালি কিসের। যাক, আমি আমার গল্পে যাই। 2002 সাল এসএসসি রেজাল্ট দিছে, আমরা সবাই বন্ধুরা বসে আড্ডা দিচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে পিকনিক করব। পিকনিক করার জন্য সব বন্ধুরা আমাদের আমাদের যা যা ছিল ক্যাপাসিটি সেই অনুপাতে আমরা সব চাঁদা উঠে একসাথে করি। এবং আমাদের গ্রাম থেকে প্রায় 3 কিলোমিটার দূরে জায়গা নির্ধারণ করা হয়। সবকিছু অ্যারেঞ্জ করতে করতে রাত 10টা বেজে যায়। এখন আমরা কি করি, যে যার মতো ভাগ হয়ে যায়। কেউ হাড়ি পাতিল আনতে কালেক্ট করি, কেউ কাঠ আনতে, কেউ বিছানা আনতে।
মূল ঘটনাটা বলেন কি হয়েছিল।
এগুলো আনতে আমরা যে যার মতো আমাদের মতো করে যাই। এর ভিতরে আমি আমার গ্রাম থেকে যেহেতু দূরে, সেহেতু আমাকে আমার একটা বন্ধুর সাথেই দেওয়া হয়। আমি আমার বন্ধুর সাথে গিয়ে তার বাসার সামনে গিয়ে ওয়েট করি। সে বাসার ভিতরে যাই সরঞ্জামগুলো আনার জন্য। এমন সময় আমি পাশেই দেখি বেশ কিছু কাঠ। আমি ফ্রেন্ডদের কাছে আসলে নিজের ক্রেডিট নেওয়ার জন্য আমি কাঠগুলো ভাঙতে থাকি। বেশ কিছু কাঠ ভাঙতে ভাঙতে আমি হঠাৎ একটা গর্তের ভিতরে পড়ে যাই। গর্তের ভিতরে পড়ে যাওয়ার পরে আমি কাঠগুলো, যেহেতু আমি সহ কাঠগুলো পড়ে যায়, সেহেতু আমি ওই গর্তের ভিতর থেকে কাঠগুলারে আবার সুন্দর করে কালেক্ট করি। আর আমাদের ওদিকে কি হয় যে এটা হচ্ছে সাতক্ষীরার ঘটনা। হ্যাঁ, আমাদের ওদিকে মাটির দেয়াল দিয়ে ঘর তৈরি হয়। মাটির দেয়াল করতে গেলে পাশে কোথাও একটা জমি থেকে মাটি খুঁড়ে দেন, ওইখান থেকে আপনার দেয়াল তৈরি হয়। আমি ভাবছি যে ওইটাও কোনো একটা মনি কোনো একটা গর্ত যেটার ভিতরে আমি পড়ে গেছি। সো আমি ওইখান থেকে বাঁশ বা কিছু কাঠ কালেক্ট করে আমার ফ্রেন্ডও দেন ব্যাক করে আমরা একসাথে চলে আসি। চলে এসে যখন আমরা মাঠে কাঠগুলো রাখি, তখন দেখা যায় যে কাঠগুলোর সাথে একটা হাড়, তার লাশের পায়ের হাড়। তো ওই ভিতর থেকে আমার এক ফ্রেন্ড ছিল হিন্দু, সে ওই জিনিসটাকে কোনো গুরুত্ব না দিয়ে হাড়টাকে ফেলে দেয়, একটু দূরে ফেলে দেয়। দেন আমরা পিকনিক করি, সবকিছু কমপ্লিট করি। এক দুই দিন যাইতে পারেন, আমি প্রায় স্বপ্নে দেখতে থাকি যে আমার একটা পা আঘাতগ্রস্ত হচ্ছে। ফুটবল খেলতে গিয়ে পা ভেঙে যাচ্ছে, বা আমি সাইকেল চালাইতে গিয়ে পা ভেঙে যাচ্ছে, মানে এগুলো আমি স্বপ্নে দেখতে থাকি। এগুলো আমাকে খুব ভয়, মানে ভীতি, মানে খুবই ভয়ের ভিতরে রাখে। দেন আমি আমার আম্মার সাথে পুরো ঘটনা শেয়ার করি যে আম্মা এই ব্যাপার, আমি স্বপ্নের ভিতরে বারবার দেখতেছি যে আমার একটা পা ভেঙে যাচ্ছে বারবার। আমার আম্মা বললো তুমি এক কাজ করো, একটা হুজুরের সাথে এটা পরামর্শ কর। তখন আমি আমার পাশে নলতাতে একটা বড় মাজার আছে আমাদের খান বাহাদুর আহসানউল্লাহ সাহেব, ওনার মাজারের ওইখানে খাদেমের কাছে যাই, গিয়ে পুরো বিষয়টা বলি যে আমি স্বপ্নের মাধ্যমে এইগুলো দেখতেছি। তখন উনি আমাকে বলে যে তুমি কোনো মুরব্বী বা আল্লাহওয়ালা কোনো ব্যক্তির কোনো একটা ক্ষতি করছো, তাকে পায়ে হয়তো কোনোভাবে কিভাবে হোক তুমি আঘাতগ্রস্ত করছো, বা তাকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করছো যে সে এটা নিয়ে এখনো কষ্ট পাচ্ছে, তুমি একটু মনে করে দেখো তো কি করছো। আমি সব কিছু চিন্তা ভাবনা করে আমি ওনাকে বললাম যে আমরা এই যে কিছুদিন আগে পিকনিক করার সময় দেন আমি একটা কবর থেকে কাঠ উঠাইতে গিয়ে একটা হাড় উঠাই ফেলছি। তখন উনি বিষয়টা বুঝতে পারে, উনি বলছে যে তুমি এক কাজ করো, ওই হাড়টা খুঁজে ওই কবরটাতে আবার রেখে এসো। দেন আমি খুব কষ্ট করে যাই, গিয়ে ওই জঙ্গলের ভিতরে যেখানে আমার ফ্রেন্ড হাড়টাকে চেলে ফেলছিল, আমি সেইখানে গিয়ে হাড়টা খুঁজতে থাকি। অনেক খোঁজাখুঁজির পরে গিয়ে হাড়টা পাই এবং দেখি কুকুর হাড়গুলো চিবায় চিবায় বিভিন্ন জায়গায় ক্ষত করে ফেলছে, মানে নষ্ট করে ফেলছে। তারপরেও আমি হাড়টা খুব যত্ন সহকারে নিয়ে দেন ওই কবরের ভিতরে রেখে আসি। কিছুদিন পরে গিয়ে আমি অ্যাক্সিডেন্ট হয় এবং আমার একটা পায়ের অনেক জায়গাতে ক্ষত হয়, যেখান থেকে কেটে যায় এবং 3টা সেলাইও দিতে হয় আমার বাঁ পায়ে। হ্যাঁ, এটা ছিল আমার ফার্স্ট ঘটনা।
ধন্যবাদ আপনাকে। যাই হোক, আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা।
থ্যাংক ইউ রাসেল ভাইয়া।
জি, ইউ আর মোস্ট ওয়েলকাম।
সবাইকে ধন্যবাদ যারা প্রতিদিনের সাথে আছেন। আমি পুরান ঢাকা থেকে আসছি, আমার নাম রনি খান।
জি,
আমার এই ঘটনাটা হচ্ছে কি আমার গ্রামের বাড়ি নিয়ে। আমার গ্রামের বাড়িটা হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জ উলানিয়াতে। এই ঘটনাটা আজ থেকে অনেক বছর আগে, প্রায় 30-35 বছর আগে এই ঘটনাটা আমার গ্রামের বাড়িতে হয় আমার দাদুর সাথে। তো আমার দাদু অনেক ফরেস্টার লোক ছিল, উনি খুব ধানে করে চলাফেরা করতো এবং নামস্কার করতো সবসময় এবং সবসময় খুব পর্দার সাথে থাকার চেষ্টা করত। তো এই ঘটনাটা হচ্ছে গিয়ে মানে ছোট ছোট অনেকগুলা ঘটনা হয়, তারপরে হচ্ছে গিয়ে আসল ঘটনাটা সেটা হচ্ছে গিয়ে ছোট ছোট অনেকগুলা। যেরকম আমার দাদু হচ্ছে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন, তো তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উনি হচ্ছে গিয়ে উজু করার জন্য বাইরে যেতে হতো, পুকুরটা একটু দূরে ছিল ঘর থেকে। তো হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে এটাতে একদম অভ্যস্ত ছিল, আর যে দিন হচ্ছে যদি মানে কোনো কারণে যেতে না পারতো এটা উনি পরে খুব আফসোস করত। তো যার কারণে উনি সবসময় চেষ্টা করতো তাহাজ্জুদের নামাজটা আদায় করার জন্য। তো রাসেল ভাই আমাদের হচ্ছে গিয়ে ঘর থেকে গ্রামের বাড়িতে যে ঘর, ঘর থেকে হচ্ছে গিয়ে বাথরুম এবং পুকুর একটু দূরে, এখানে 1-2 মিনিট সময় লাগে। তো এখানে 1-2 মিনিট সময় লাগে। তো হচ্ছে গিয়ে আমার দাদু হচ্ছে গিয়ে একদিন হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য সে হচ্ছে গিয়ে উঠছে, ওঠার পরে হচ্ছে উজু করার জন্য সে পুকুর ঘাটে যায়। গিয়ে হচ্ছে গিয়ে কিছু মানে অদ্ভুত শব্দ শুনে, মানে পুকুর থেকে যদি কেউ মাছ ধরে বা মাছ তুলে বা পানিতে অনেক মানুষ যদি একসাথে গোসল করে এরকম শব্দ হচ্ছিল। তো ওনার হচ্ছে সবসময় হচ্ছে গিয়ে হাতে লাঠি থাকতো এবং সাথে হেরিকেন থাকতো। তো হচ্ছে গিয়ে উনি হচ্ছে হেরিকেনে আলোটা একটু উঁচু করে দেখে যে একজন মানুষ পানির নিচে যাচ্ছে, আবার হচ্ছে গিয়ে 1-2 সেকেন্ড 3 সেকেন্ড পরে আবার উপরে আসতেছে। তো মনে হচ্ছে যে উনি কিছু একটা খাচ্ছে, আবার হচ্ছে গিয়ে যাচ্ছে। তো উনি আল্লাহ রসুলের নাম নিয়ে উঁচু করে চলে আসে, উনি এগুলাতে ভয় পায় না, উনি খুব সাহসী একজন মানুষ ছিলেন। তো হচ্ছে গিয়ে আরেকদিন হচ্ছে গিয়ে সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে উনি হচ্ছে গিয়ে জানলা খোলা ছিল, নামাজের যে ঘর পাশে জানলা খোলা ছিল। তো উনি দেখতেছে এরকম অদ্ভুত ভাবে একটা লোক বা মানুষের মতো অবয়ব, বোঝা যাচ্ছে না ক্লিয়ার, একটু অন্ধকার ছিল, যে এইরকম গাছের উপরে উঠতেছে আবার নামতেছে, মানে কোনো মানুষের পক্ষে এত দ্রুত মানে উঠা আবার নামা এটা সম্ভব না। তো উনি হচ্ছে গিয়ে জানলাটা বন্ধ করে দেয়। ইভেন হচ্ছে গিয়ে তার 2-1 দিন পরে আমার বাবার সাথে বলে যে আমাদের বাড়িটা কেনার পরে আমাদের বাড়িতে তো কোনো বন দেওয়া হয়নি, তুমি হুজুর ডেকে বাড়িটা বন দেওয়ার ব্যবস্থা করো, আমাদের বাড়িতে ছোটোখাটো অনেক সমস্যা হইতেছে। তো আমার বাবাও বললো যে ঠিক আছে আম্মা, তাহলে আমি এটা করবো। তো এইরকমভাবে উনি হচ্ছে গিয়ে আরেকদিন তার কিছুদিন পরে হচ্ছে গিয়ে রাতের বেলা উঠে হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়বে, এই জন্য উনি প্রথমে ওয়াশরুমে যায়। তো উনি হচ্ছে গিয়ে ওয়াশরুমে যাওয়ার সময় খেয়াল করলো একজন মানুষ একটু 4-5 হাত দূর দিয়ে একটু হেঁটে যাচ্ছে। ওনার হচ্ছে গিয়ে মহিলা বোঝা যাচ্ছে, একটা কাপড় পরা এবং হচ্ছে গিয়ে ঘোমটা টানা, ওনার চেহারা দেখা যায় না। আর সবচেয়ে বেশি অদ্ভুত হচ্ছে গিয়ে ওনার, আমাদের আমরা যেরকম হাঁটলে আমাদের পায়ের পাতাগুলো সামনের দিকে থাকে, ওনার পায়ের পাতাগুলো যে মহিলাটা হেঁটে যাচ্ছে পিছনের দিকে ঘোরানো, কিন্তু ওনার কোনো চেহারা দেখা যাচ্ছে না। তো উনি দাদু হচ্ছে গিয়ে দোয়া কালাম পড়তে পড়তে ওইখান থেকে হচ্ছে গিয়ে পুকুর ঘাটে গিয়ে উজু করে ওইখান থেকে চলে আসে। তো এই ছিল ছোটোখাটো মোটামুটি অনেক ঘটনা। এর ভিতরে আমার বাবা হচ্ছে গিয়ে কয়েকজন হুজুরের সাথে কথা বলে বাড়িটা বন দেওয়ার ব্যাপারে, যে আমাদের বাড়িতে এরকম, আর আমাদের বাড়িটা অনেক পুরনো একটা বাড়ি ছিল, জমিদার বাড়ির একটা অংশ ছিল। আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসতো বা রাতে যদি বের হইতো তো ওনারা অনেক ভয় পাইতো, কেউ হয়তো বা গাছের উপরে সাদা একটা কাপড় দেখে বা কেউ একজন মানুষ হাইটে যেতে দেখে বা অদ্ভুত ধরনের সাউন্ড, মানে নতুন যদি কেউ বেড়াইতে আসে তো এরকম ছোটোখাটো একটু একটু ভয় পায় বা একা ঘুমাইলে অনেক ধরনের শব্দ হয় বা মনে হচ্ছে কেউ চাইপাদের এরকম শব্দ। তো এগুলো আমার বাবা হচ্ছে গিয়ে আবার অনেক ধার্মিক একজন মানুষ, এইগুলোতে বিশ্বস্ত না। তার একটাই কথা সেটা হচ্ছে গিয়ে যে হায়াত মওত হচ্ছে আল্লাহর হাতে, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। কিন্তু তারপরেও আমার দাদু খুব রিকোয়েস্ট করতেছিল বাড়িটা হচ্ছে বন দেওয়ার জন্য। তো লাস্ট যেই ঘটনাটা রাসেল ভাই, এটা হচ্ছে গিয়ে আমাদের ফ্যামিলিতে অনেক বড় একটা প্রভাব ফেলে, সেটা হচ্ছে গিয়ে আমার দাদু হচ্ছে গিয়ে একদিন আরেকদিন হচ্ছে তার 15-20 দিন পরে একদিন হচ্ছে গিয়ে রাতে হচ্ছে গিয়ে বাথরুমে যায়। তো উনি হচ্ছে বাথরুমের সামনে হচ্ছে হেরিকেনটা রেখে লাঠিটা রেখে তারপরে বাথরুমে যায়, গিয়ে হচ্ছে গিয়ে প্রতিদিনের মতোই উনি বের হয়। 5-7 মিনিট পরে বের হওয়ার পরে ওনার কাছে হচ্ছে গিয়ে হারিকেনের আলোটা একটু কমানো ছিল, উনি একটু শব্দ পাচ্ছে। আচ্ছা, একটু উঁচু থেকে যদি পানি পড়ে যেরকম শব্দ হয় সাধারণত, একটু পানি এরকম মনে হচ্ছে কেউ পানি ঢালতেছে বা আস্তে আস্তে পানি পড়তেছে এরকম একটা শব্দ হচ্ছে। তো উনার কাছে একটু অদ্ভুত লাগে, কারণ তখন কোনো বর্ষার দিন ছিল না বা ওইরকম কুয়াশাও পড়তেছিল না যে এরকম পানির শব্দ হবে। তো বাথরুমের পাশেই হচ্ছে গিয়ে একটা চালতা গাছ ছিল, তো ওই হচ্ছে গিয়ে ওই হঠাৎ করে ওই শব্দটা ওই দিক থেকে আসতেছে গাছের পাশে, উনি হচ্ছে গিয়ে একটু তাকায় উপরের দিকে, তাকায় যে জিনিসটা দেখতে পায় রাসেল ভাই এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে আশ্চর্যজনক। ভয়ঙ্কর একটা মানুষের মতো লম্বা, কিন্তু ওনার মুখটা হচ্ছে খুবই একটা অদ্ভুত একটা প্রাণীর মতো, আর সেই প্রাণীটার জিহ্বাটা অনেক বের করা ছিল, অনেক বড় করে বের করা ছিল, আর জিহ্বাটা থেকে মানে টপটপ করে পানি পড়তেছে, ওই শব্দটা হচ্ছিল আমার দাদু কানে আসছে। দুই তিন সেকেন্ডের মধ্যে হচ্ছে গিয়ে একটা ক্ষুধার্ত প্রাণী বা বাঘ বা যাই বলি আমরা, যদি একটা শিকার ধরার জন্য যেভাবে ঝাঁপায় পড়ে গাছের থেকে, ওই প্রাণীটা বা ওই জিনিসটা ভয়ঙ্কর জিনিসটা হচ্ছে গিয়ে আমার দাদুর উপরে এরকম ভাবে পড়ে উপরে থেকে। তো আমার দাদু অনেক জোরে আল্লাহু আকবার বলে হচ্ছে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার বাবা মা ঘরে থেকে শব্দ শুনে অজ্ঞান অবস্থায় যে বাথরুমের সামনে পায়, গিয়ে হচ্ছে গিয়ে ওনাকে ধরাধরি করে নিয়ে আসে, মাথায় তেল পানি দেয়। তো সকালবেলা ওনার জ্ঞান ফিরে, তো বাবা তো চলে গেছে দোকানে, তো আমার আম্মার কাছে এই কথাটা বলে, উনি বলে যায় যে বৌমা আমার ছেলেকে আমি বলছিলাম বাড়িটা বন্ধ দেওয়ার জন্য, কিন্তু আজকে আমি এই এই জিনিস দেখছি। আমি জীবনে এই বাড়িতে 50 বছর বসবাস করি, এত ভয়ঙ্কর কোনো প্রাণী হইতে পারে, আমি জীবনে আমার এই বাড়িতে ছোটখাটো অনেক কিছু দেখছি, গরু মহিষ বা অদ্ভুত ধরনের মানুষ ভূত প্রেতনি যাই বলো ছোটখাটো এরকম অনেক কিছু দেখছি, আমরা আগের যুগের মানুষ এগুলোতে আমরা বিশ্বস্ত না, যার কারণে এগুলো আমরা কখনোই পাত্তা দিই না, কিন্তু আজকে গতকালকে রাতে আমার সাথে যেটা হয়েছে, মানে এরকম একটা ভয়ঙ্কর জিনিস আর এরকম একটা ভয়ঙ্কর প্রাণী, সে মানুষের মতো লম্বা অনেক দেখতে, কিন্তু তার চেহারাটা হচ্ছে কি অদ্ভুত একটা জানোয়ারের মতো, জানোয়ারের মতো, ওই জিনিসটা আমার উপরে এরকম ভাবে, আর তার আমার কিছুই মনে নাই, ওই জিনিসটা আমার উপরে উপরে থেকে লাভ দিয়ে পড়ে, আমার আর কিছুই মনে নেই। তো যাই হোক, দাদু দুই তিন দিন জ্বর ছিল, একটু কবিরা চলে যায় না, ওনাকে একটু হালকা ট্রিটমেন্ট করানো হয়। তো এই ঘটনার তিন দিন পরে রাসেল ভাই আমার দাদু হচ্ছে গিয়ে মারা যায়। মারা যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে একজন বাবা একজন আলেমের কাছে গিয়ে হচ্ছে গিয়ে জিনিসটা জানতে পারে, তখন সে বলে যে আমাদের বাড়িতে কিছু ভালো দিন কিছু খারাপ দিন ছিল, তো বাড়িটা বন্ধ দেওয়ার ব্যাপারে হচ্ছে গিয়ে দাদার সাথে আলোচনা করতেছিল, এই জন্য ওরা হচ্ছে বিরক্ত হয়ে আমার দাদুকে অনেক ভয় দেখাইছে, যার কারণে আমার দাদু মারা যায়। সবাইকে ধন্যবাদ, সবাই
থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য, আপনাকে ধন্যবাদ।
The night comes alive. Bishash korana korata apnar byapar.
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রাজীব মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বলছি। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব এটি আমার সাথে ঘটে 2016 সালের শেষের দিকে। রাসেল ভাই, আমি এখানে একটি বিল্ডিং ম্যানেজমেন্টে জব করি, তো এখানে আমাকে দুটি শিফটে কাজ করতে হয়, একটি সকালবেলা আর একটি রাতে। আর ওই দিনটি ছিল বুধবার, তো ওই দিন আমার ডিউটি ছিল রাতে। রাতে সাধারণত আমাদের 11টা থেকে সকাল 7টা পর্যন্ত আমাদের শিফট, আর আমার ডিউটিটা হচ্ছে প্রত্যেকটি ফ্লোর চেক করা এবং কোনো প্রবলেম থাকলে সেটার আপডেট ম্যানেজমেন্টকে জানানো। সো ওই দিন রাত ঠিক 3টার দিকে আমি চলে যাই বিল্ডিং এর একদম নিচের লেভেল, বেসমেন্ট পার্কিং যেটা, সেখানে। সো সেখানে আমি গেলাম, আসলে বেসমেন্ট পার্কিংটা ছিল রাসেল ভাই অনেক বড়, একটা স্টেডিয়ামের মতো, এবং শত শত গাড়ি সেখানে পার্কিং করা থাকে। তো আমি ওখানে আসলে একটি জোনে দেখতে পারি, ওই জোনটিতে আসলে ইলেকট্রিক প্রবলেম হয়েছে, সেখানে আসলে লাইট গুলো মানে জ্বলছে না, ইলেকট্রিক ট্রিপ ছিল সেটা আর কি। তো আমি সেখানে যাই এবং সেটা সলভ করে আবার আমি সেখান থেকে ফিরে আসছিলাম। আর ঠিক এমন সময় আমি লক্ষ্য করি বেসমেন্টের যে লিফট যেটা আছে, যেটা থেকে আপনার লেভেল 1 এ আসা যায়, ওই লিফটের কোনায় একজন চাইনিজ ভদ্রমহিলা সেখানে বসে আছে। সো আমি একটু কিউরিয়াস হয়ে গেলাম, আসলে এই সময়টাতে সাধারণত এই বেসমেন্টে কেউ আসে না এবং আসার কথাও না, সেখানে কেন বসে আছে। তো আমি সেখানে গেলাম, এটা আমার একটি ডিউটির মধ্যেই পড়ে, তো আমি সেখানে গেলাম এবং তার কাছে গেলাম। খুবই স্বাভাবিক সেখানে বসে আছে, বাট আমি তার কাছে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম সে হয়তো ড্রাঙ্ক অবস্থায় আছে অথবা সে অসুস্থ। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে তার কোনো হেল্প লাগবে কিনা, আসলে অনেক সময় অনেক লোকজন যারা আছে যারা মাতাল অবস্থায় থাকে, আসলে তাদের পার্কিং করা গাড়িটা তাদের আবার মানে অনেক খুঁজতে হয়, আসলে তাদের কোনো সেন্স থাকে না ওই সময়। তো আমি তাকে জিজ্ঞেস করলাম তার কি কোনো সাহায্য লাগবে কিনা, সে কোনো অ্যান্সার করছে না। তখন আমি খেয়াল করি তার তার হাতে অনেকগুলো টাকা, মানে তার বাম হাতের তালুতে সে আসলে টাকাগুলো মানে ধরে সে বসে আছে সেখানে। সো তখন আমি একটা জিনিস চিন্তা করলাম যে এখন যদি এখানে অন্য কেউ আসে বা যে কোনো একটা ক্রাইম এখানে করতে পারে, সো তখন আমি আমাদের যে সিকিউরিটি কন্ট্রোল রুম আছে, আমি সিকিউরিটি কন্ট্রোল রুমের সাথে আমি যোগাযোগ করার আমি একটা চেষ্টা করি। আসলে সেটা আন্ডারগ্রাউন্ড থাকার কারণে সেখান থেকে আসলে আপনার ওয়্যারলেস কানেকশনটা আসলে পাচ্ছিল না। তারপর আমি আমার ফোন দিয়ে আমি ট্রাই করি, ফোন ল্যান্ড ফোনে ট্রাই করি, আসলে কেউ ফোনটা পিক আপ করছে না। আসলে আমি তখনও জানি না যে সিকিউরিটি কন্ট্রোল রুমে সিকিউরিটি আছে কি বা নেই। তারপর আমি তাকে আরো দুইবার জিজ্ঞেস করি যে তার কি আসলে কোনো সাহায্যের দরকার আছে কি না, সে কোনো অ্যান্সার দিল না এবং সে উঠে দাঁড়ালো। তো উঠে দাঁড়িয়ে সে বেজমেন্টের মধ্যে হাঁটছিল আসলে। তো আমি যখন সে হাঁটছিল আমি আসলে দূরে দাঁড়িয়ে দেখছিলাম যে আসলে সে তার গাড়িটা খুঁজে পায় কি পায় না, কারণ আমি তাকে এভাবে আসলে রেখে যেতে ওখানে পারি না, পরে যে কোনো একটা প্রবলেম হতে পারে, কোনো কমপ্লেন করতে পারে। তো আমি দেখছিলাম আসলে সে হাঁটছিল, তো একটু দূরে যাওয়ার পর আসলে আমিও একটু এগোচ্ছিলাম, সে একটু দূরে যায়, আমি আসলে দেখছিলাম আসলে বিষয়টা সে আসলে ঠিক মতো গাড়িতে পৌঁছায় কিনা, আসলে তা না। সে হাঁটতে হাঁটতে চলে যায় আমাদের ওই বেজমেন্ট থেকে একটি মানে সিঁড়ি কোঠা আছে যেখান থেকে আপনার বেজমেন্ট থেকে আমাদের লেভেল ওয়ান পর্যন্ত আসা যায়। বেজমেন্ট, তারপরে পার্কিং ওয়ান, পার্কিং টু, পার্কিং থ্রি, দেন লেভেল ওয়ান। আসলে ওটা আপনার মানে যদি লিফটে কোনো প্রবলেম থাকলে তাহলে ওই সিঁড়ি দিয়ে আসলে যে কোনো কাজ করা যায়, আসানামা করা যায় আর কি। সো সে ওখানে সামনে আসলে ওই ওই করিডোরটার সামনে একটি দরজা ছিল। সো সে ওই দরজাটা খোলার পরে সে করিডোরের ভিতরে ঢুকে গেল, আর করিডোরটা থেকে আপনার স্টেপগুলোর দূরত্ব রাসেল ভাই বেশ ভালোই, মোটামুটি আপনার 30 সেকেন্ডের মতো হাঁটার পরে আপনি সিঁড়িটা ধরতে পারবেন। সো সে ওটার ভিতরে যখন গেল তখন আসলে আমিও মানে কাছাকাছি চলে আসছি, আসলে মানে একটু কিউরিয়াস জানতে চাচ্ছিলাম আসলে ব্যাপারটা কি হচ্ছে। সে কোনো রিপ্লাই দিচ্ছে না, আমি অনেকবার তাকে জিজ্ঞেস করলাম কোনো রিপ্লাই দিচ্ছে না, সে নর্মালভাবে হাঁটতে পারছে না, আসলে ব্যাপারটা কি। সে যখন ওই করিডোরটার ভিতরে ঢুকে গেল রাসেল ভাই, আমি তারপর জাস্ট দরজাটা ওপেন করে দেখলাম যে আসলে সে মানে সিঁড়ি দিয়ে কোথাও যাচ্ছে নাকি ওটার ভিতরে আছে। দরজাটা যখনই আমি ওপেন করি তখন থেকে মানে তখনই সে আপনার সে আমার দিকে দেখে, দেখার পরে সে আমাকে ইশারায় এভাবে ডাক দেয়, ইশারায় সে আমাকে ডাক দেয়। ডাক দেওয়ার পরে তখন আমি একটু ঘাবড়ে যাই, রাসেল ভাই আসলে ব্যাপারটা কি ঘটছে। তো আমি তখনই দরজাটা আবার আটকে দিয়ে আমি আবার ট্রাই করি কন্ট্রোল রুমে। তো কন্ট্রোল রুমে ট্রাই করার পরে সিকিউরিটির একজন অফিসার রিসিভ করে এবং বলে যে আমি সবকিছু খুলে বললে তারা বলে যে তারা এখনই আসতেছে, তারা অন দা ওয়ে। সো আমি এটা তার সাথে কথা বললাম জাস্ট অনলি 10 সেকেন্ড। আবার আমি যখন দরজাটা আবার খুলি আসলে ভিতরে কিচ্ছু নেই, একদম খালি একটি করিডোর। আর এত তাড়াতাড়ি তার মতো একজন একজন মহিলা কখনোই পসিবল না, 4টা লেভেল সে ক্রস করে লেভেল ওয়ানে আসবে। সো আমি আমি ভিতরে গেলাম এবং খুব তাড়াতাড়ি আমি সবগুলো সিঁড়ি ক্রস করে আমি লেভেল ওয়ানে চলে আসি, কেউ নাই, একদমই খালি, কেউ নাই। তারপর সিকিউরিটির সহযোগিতায় সম্পূর্ণ কমপ্লেক্সটা আমরা চেক করি আসলে এখানে কেউ আছে কিনা, না কেউ নাই, একদম খালি। তারপর আমরা চলে যাই আমাদের কন্ট্রোল রুমে, আমরা সিসিটিভি ক্যামেরা যেগুলো ওখানে ছিল আমরা প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ আমরা চেক করি। ওখানে রাসেল ভাই বিশ্বাস করবেন না, ওখানে আমি ছাড়া আর কেউই নেই। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সেখানে শুধু আমি কারোর সাথে কথা বলছি সেটা বোঝা যাচ্ছে, বাট সেই মহিলাটা সেখানে দেখা যাচ্ছে না, নাই, তার কোনো ফুটেজ সেখানে নাই। সো এই বিষয়টা নিয়ে আসলে মানে অনেক কিউরিয়াস হয়ে যায় আমরা, আসলে কি ব্যাপারটা, আসলে কি ঘটেছিল ওই দিন আসলে আমার সাথে কি ঘটেছিল। আসলে এখন আমি আসলে রাসেল ভাই তার কোনো ব্যাখ্যা আমি পাইনি যে সেটা আসলে হিউম্যান ছিল কিনা, আমি এখনো তার কোনো ব্যাখ্যা পাইনি। এবং ওই সিসিটিভির ফুটেজ যেটা সেটা আমার ফোনে আমি রেকর্ড করে রেখেছিলাম, আনফরচুনেটলি আমার সেই ফোনটা আমি হারিয়ে ফেলি। সো এই ছিল রাসেল ভাই আমার সাথে ঘটে যাওয়া ঘটনা, ধন্যবাদ।
The night comes alive. Bishash korana korata apnar bepar.
Yes, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। শুনছেন রেডিও ফুটের FM, আমি রাসেল আসির সাথে, এবং চলছে ফুট FM। আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি, এবং সেই সাথে জানাচ্ছি আমাদেরকে যদি আপনারা এস এম এস তো না, আমাদেরকে যদি আপনারা ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhwtfm@radiofoodt.fm, which is bhwtfm@radiofoodt.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিতে হবে আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আর আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস বলে দিচ্ছি www.facebook.com/radiofoodt and www.facebook.com/bhutfm.rasel। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনা শুনবো আমরা।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সুব্রত পাল প্রীতম, এসেছি ধানমন্ডি থেকে। তো রাসেল ভাই, আজকে যে ঘটনাটা শেয়ার করব, এটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। তো শুরু করছি আমার ঘটনা। তো রাসেল ভাই, আমি যখন খুব ছোট ছিলাম, তো আমার বয়স যখন 7 মাস ছিল, তো আমার খুব জ্বর হয়। তো যে জ্বরে আমি মানে প্রায় 20 দিন যাবত আমার জ্বরটা ছিল, এবং এক রাত্রে আমার মা, আমার দিদা এবং আমার দাদু, আমার বাবা সবাই মিলে এক রাত্রে 10টা ডাক্তারের কাছে গিয়েছিল, এবং প্রত্যেকটা ডাক্তারই কোনো সলিউশন পাচ্ছিল না এবং রোগ ধরতে পারছিল না, এবং সবাই ধরে নিয়েছিল যে আমি আর বেশি দিন বাঁচব না, এবং সবাই বলছিল যে আমি নাকি মারা যাব। তো এভাবে চলার পরে আমার মা এক পর্যায়ে হতাশ হয়ে যায় এবং ভেবে নেয় যে আমি আর বাঁচব না। তো আমার মা আমাকে ছেলে ফেলে দেয়, এবং সেই পর্যায়ে আমার দিদা আমাকে কোলে তুলে নেয়, এবং তারপরে আমার দিদা আমাকে নিয়ে বলে যে তুই চিন্তা করিস না, আমি দেখছি। তো আমার দিদা তারপরে একটা কবিরাজের কাছে আমাকে নিয়ে যায় এবং বুঝতে পারে যে এটা ডাক্তারের দ্বারা সম্ভব নয়, এটা কবিরাজের দ্বারা যদি কোনো সমাধান থাকে তাহলে কবিরাজ বা তান্ত্রিকের মাধ্যমেই করতে হবে। তো আমার মা আর দিদা তারা তান্ত্রিকের কাছে যায়, একজন সাধুর কাছে যায়, যে আমাকে তাদের কাছে নিয়ে সবকিছু খুলে বলে যে এরকম আমার জ্বর, আমার শরীর সুস্থ হচ্ছে না। তো তান্ত্রিক বলে যে আমার মাথা থেকে চুল কেটে নিয়ে গেছে, একজন ব্ল্যাক ম্যাজিক করছে, এবং যার কারণে আমার হচ্ছে জ্বরটা আছে এবং এই জ্বরটা থাকবে, আর এর কোনো সমাধান তারা দিতে পারবে না। যদি কিছু সম্ভব হয় তাহলে তাদেরকে কাজ করতে হবে, যে তাদের যে বিভিন্ন প্রক্রিয়া থাকে সে প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। তো যেই কথা সেই কাজ, আমাকে আমার দিদা এবং আমার মা এক মঙ্গলবারে অমাবস্যার দিনে তাদের কাছে নিয়ে যায়, এবং তারপরে আমাকে একটা মাদুলি দেয় এবং পানি পড়া দেয়, যে পানি পড়া বলে যে প্রতিদিন খেতে, এবং আমাকে চোখে চোখে রাখতে বলে, বিশেষ করে রাতের বেলা যেন আমাকে আঁচলের সাথে আমার জামাটা বেঁধে রাখা হয়, আমি যাতে কোথাও যেতে না পারি সেজন্য। তো এইভাবে চলতে থাকে বেশ কিছুদিন, আমি সুস্থ থাকি। এরপরে যখন আমার বয়স 10 বছর, তো তখন থেকে রাসেল ভাই প্রবলেমটা আবার শুরু হয়। প্রবলেম হচ্ছে আমি রাতের বেলায় ঘুমাতে পারি না। প্রত্যেক দিন রাতে আমি যখন ঘুমাতে যাই, তো হঠাৎ করে আমার ঘুমটা ভাঙলেই আমি দেখি আমার পাশে দুইটা মানে লম্বা একটা মানুষ, পাঞ্জাবি পরা, এবং তাদের বিভৎস চেহারা, এবং তারা আমার দুই পাশে ঘিরে থাকে, কখনো কখনো আমাকে মারতে যায়, আমার গলা টিপে ধরতে যায়, আমাকে বিভিন্নভাবে ভয় দেখায় এবং বলে যে তুই বাঁচবি না, তোকে আমরা নিতে এসেছি, তুই এই পৃথিবীতে থাকতে পারবি না, তোকে আমরা মেরে ফেলবো। তো যখন আমি চিৎকার করি, আমার বাবা মা চলে আসে, এবং তাদেরকে যখন বলি এই কথা, তারা ফার্স্টে বলে যে না ঠিক আছে, তুই হয়তো স্বপ্ন দেখছিস, এটা ভুলে যা। তো এইভাবে চলতে থাকে। হঠাৎ করে 2017 সালের ডিসেম্বর মাসে আমি শুয়েছিলাম রুমের ভিতরে, তো হঠাৎ করে দেখি আমার জানলার বাইরে আমার বাবা দাঁড়িয়ে আছে। তো আমি ফার্স্টে অবাক হলাম যে আমার বাবা এত রাত্রে জানলার বাইরে কি করছে, বাসার বাইরে কি করছে। তো বাবার চেহারাটা একেবারে অন্যরকম ছিল, মানে তার চোখটা জল জল করছিল আগুনের মতন, যেটা দেখে আমি সত্যি রাসেল ভাই এত পরিমাণে ভয় পাই যে আমি কোনো কথা বলার মতন অবস্থাতে থাকি না। তো বাবা আমাকে ইশারা করে ডাকতে থাকে জানালার দিকে আসার জন্য। তো আমি জানালার দিকে যাইতে থাকি, এবং হঠাৎ করে দেখি আমার পিছন থেকে আমার বাবা আমাকে ডাক দেয়, এবং তার ডাকটা শুনে আমি যখন পিছনে তাকাই, আমি দেখি আমার বাবা আমার পিছনে। তখন আমি বাবাকে বলি, বাবা তুমি কি বাইরে গেছিলে? তো বলে যে কই না, তো তুই তো দেখছিস যে জানলার দিকে চলে যাচ্ছিলি, তার জন্য তোকে ডাকলাম, আর তুই তো আরেকটু পর হলেই তুই তো ঘরে বাইরে চলে যেতিস। আমি বললাম যে তুমি বাইরে যাওনি, আমি তো তোমাকে এইমাত্র দেখলাম যে তুমি আমাকে ডাকছো। বাবা বলে যে না তুই কি পাগল হয়েছিস, আমি তো এই রুমে শুয়ে আছি আর তারপরেই তো তোকে ডাকছি। তো আমি অনেক ভয় পাই। তারপরে বাবা আমাকে একটু ঝাড়ফুঁক করে, মানে কিছু মন্ত্রতন্ত্র পড়ে দেয় এবং আমাকে ঘুম পাড়িয়ে দেয়। তো এইভাবে চলার পরে হঠাৎ করে আমার বেশ কিছুদিন পরে আমি যখন ক্লাস এইটে পড়ি, তো তখন হচ্ছে ক্লাস এইটে যখন পড়তাম তখন হচ্ছে আমার একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আমি একদিন একটা গাছের নিচে দাঁড়িয়েছিলাম, আম গাছের নিচে। তো হঠাৎ করে গাছে উঠে আম মানে আম পাকা আম থাকে, সে পাকা আম পাচ্ছিলাম। তো হঠাৎ করে গাছ থেকে আমি পড়ে যাই, এবং পড়ে যাওয়ার পরে আমার আর কিছু মনে থাকে না। তো পরে যেগুলো শুনতে পারি যে আমার ওই গাছ থেকে পড়ার পর নাকি অস্বাভাবিক রকমের আচরণ শুরু হয়, যেমন আমার ভয়েস পরিবর্তন হয়ে যায়, আমার মেয়েলি কণ্ঠ থাকে, কারোর সাথে ভালো করে কথা বলি না, কারোর সাথে ভালো করে মিশি না, নিজের মতো থাকি, প্রচন্ড রেগে যাই। আর খাওয়ার আসল ভাই এত পরিমাণে বেড়ে গিয়েছিল যে দেখা যাচ্ছে 5-6 জনের খাবার আমি নিজে খেয়ে ফেলছি। তো এরকম হওয়ার পরে সবাই আবার ভয় পেয়ে গেল এবং ভাবলো যে কি করা যায় কি করা যায়, এভাবে তো চলতে পারে না। এবং মানুষকে মানে খামচি মেরে দিতাম, তারপরে কামড়াতে যেতাম, বিভৎস এক অন্যরকম একটা অবস্থার সৃষ্টি হয়। তো তারপরে আমার মা আবার আমাকে দিদাকে খবর দেয় যে এরকম এরকম অবস্থা, তো আমাকে আবার সেটা তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয়। তো তান্ত্রিকের কাছে যখন নিয়ে যাওয়া হয় আমাকে, তখন বলে যে আমার সাথে যে দুইটা জিন আছে খারাপ জিন, তো তারা আমাকে আসল করছে আর এবার আমাকে নিয়ে যাবে, কোনোভাবে ছাড়বে না। তো আমার দিদা অনেক আকুতি মিনতি করে যে যেভাবেই হোক আমাকে সুস্থ করে তোলার জন্য, তাদের থেকে মুক্ত করার জন্য। তো তান্ত্রিক কিছুতেই রাজি হয় না, বলে যে এটা তার সাধ্যের বাইরে, যদি তার একজন মানে তার থেকেও বড় একজন সাধু আছে, তার যে গুরু, তার কাছে নিয়ে যেতে হবে। তো যে কথা সেই কাজ, একদিন অমাবস্যার দিন মঙ্গলবার আমাকে নিয়ে যাওয়া হয়। আমার মা সেদিন সারাদিন খায় না এবং আমাকে বলে যে আমাকেও যেন খাইতে না দেওয়া হয়, প্রয়োজনে আমার হাতে দড়ি বেঁধে রাখতে, আর আমাকে কোনো কিছুই যেন খেতে না দেওয়া হয়। তো আমার মা ওরকম সারাদিন না খেয়ে আমাকে নিয়ে যায়, এবং যাওয়ার পরে একটা আম গাছ বেলগাছ তলাতে রাখা হয় আমাকে, এবং সেখানে সেই সাধু থাকে মানে তান্ত্রিক থাকে, আমার মা থাকে আর আমার দিদা থাকে, আর আমাকে একটা জায়গায় বসানো হয়। তো বসানোর পরে সেই তান্ত্রিক বিভিন্ন ধরনের প্রক্রিয়া করে, যেটা পরে শুনতে পারি যে বিভিন্ন ধরনের আগুন দিয়ে, তারপরে হাড্ডি দিয়ে বিভিন্ন ধরনের মন্ত্র পড়তে থাকে। তো এক পর্যায়ে আমার যখন শোনা হয় যে আমাকে যে কেন আমার সাথে এরকম করছে, তো তখন আমার ভিতরে যে জিনটা থাকে সে বলে যে আমাকে নিয়ে যাবে এবং আমাকে কোনোভাবেই ছাড়বে না। এবং আমাকে হচ্ছে ভালো লাগছিল যে যখন আমি একটা আম গাছের নিচে দাঁড়িয়েছিলাম, তো তখন একটা পুরি নাকি আমার আমাকে দেখে অনেক পছন্দ হয়েছে এবং আমাকে নিয়ে যাবে। তো তখন বলে যে না, তুই একে নিতে পারবি না, একে ছেড়ে দে, এবং তুই যদি একে না ছাড়িস তাহলে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তখন ওই জিনটা বলে যে না, আমি একে ছাড়বো না, আমি একে নিয়ে যাবো। তো এইভাবে বলার পর তান্ত্রিক বিভিন্ন প্রক্রিয়া করে, করার পরে একপরে যে জিনটা আমাকে ছাড়তে মানে বাধ্য হওয়ার একটা কথা দেয় যে হ্যাঁ ঠিক আছে আমি একে ছেড়ে যাবো, কিন্তু তার জন্য আমাকে হচ্ছে একটা ছাগল আর হচ্ছে কিছু মিষ্টি দিতে হবে। তো তারপরে আমার মা রাজি হয়ে যায় এবং সে কথাতে বলে যে আচ্ছা ঠিক আছে সেটাই করবো। তারপরে সেই প্রক্রিয়া করা হয় এবং তার কিছুদিন যাবত পর থেকে আমার এই সমস্যাগুলো শেষ হতে থাকে। এবং একটা পর্যায়ে এসে যখন এখনো প্রায় প্রায় আমি দেখি যে আমার পাশে দুইটা মানুষ ঘুমাতে গেলে দুইটা মানুষ দাঁড়িয়ে থাকে এবং আমাকে বিভিন্ন ভয় দেখায়, কিন্তু একটা জিন আছে ভাইয়া যে আমি দেখি যে সবসময় দাঁড়িয়ে থাকে, যে ওই দুইজনকে প্রোটেস্ট করার জন্য বিভিন্ন ধরনের ভয় যখন পাই তখন দেখি ওই লোকটা এসে হাজির হয়। এবং এমন এমন সময় থাকে যে আমি ঘুমিয়ে আছি, প্রায় প্রায় আমি নিঃশ্বাস নিতে পারি না, দম নিতে পারি না, আমার হাত পা সবকিছু অবশ হয়ে যায়। এবং ঠিক সেই টাইমে ওই যে ভালো জিনটা থাকে সে এসে আমাকে পাশে দাঁড়ায় এবং বলে যে তোর কোনো ভয় নেই, আমি যতদিন তুই যতদিন বেঁচে থাকবি তোকে সবসময় আমি ছায়ার মতন আগলে রাখবো। রাসেল ভাই এখন পর্যন্ত আমার সাথে এই ঘটনা ঘটছে, তো সবাইকে ধন্যবাদ দিয়েছিলাম।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব।
আমার নাম রাকিন আহমেদ অনিক, আমি ডেমরা থেকে আসছি। আমার সাথে এক ঘটনা ঘটছে, সেটা আমার বাসায় যে আমার এখানেই ঘটছে, আমার সাথেই ঘটনা আমার বাসায়। যখন আমি একাশ হয়েছিলাম তখন,
যেটা কবেকার ঘটনা,
এটা হলো আপনার 4 বছর আগের ঘটনা।
কি হয়েছিল আপনার?
আমার সাথে আমি যখন আমার বাড়ির পিছনে ছিল তাল গাছ আর বট গাছ, আর সামনে ছিল একটা খোলামেলা নদী, এখান থেকে আমি যখন ঘুমাতাম আর তখন প্রায় আমি কিরকম যেন একটা স্বপ্ন দেখতাম যে ভয়াবহ, আমাকে খুব টানছে পিছন থেকে, কেউ বলতেছে যে আপনি বাইর হন, এরকম টাইপের একটা। তখন আমার ফোনে একটা ফোন আসছিল, আর ফোন থেকে আমার এক বন্ধু ফোন দিছিল যে বললো যে তুই কোথায়, আমি বললাম যে বাসায়, আর ও বললো যে তুই একটু বের হতে পারবি, আমি বললাম এত রাত হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে আমি বের হচ্ছি। হওয়ার পর প্রায় 2 মিনিট হাঁটছি, হাসার পর উনি দাঁড়ায় আছে, আমি বললাম কি রে তুই এত রাতে ডাক দিছিস, বলল যে দোস্ত আমার সামনে ঘুরে নাই, ও আমার পিছন থেকে আমি ওকে ডাক দিচ্ছি হলো। তারপর বলল যে পুলিশ তাকে বিপদে পড়ছি, তো সেই জন্য আমি কি বল বিপদটা কি, তখন আমার কথা কোনো গুরুত্ব দিচ্ছে না। দেখি বলতেছে তুই আমার সাথে হাঁট, আমি বলছি কোথায় যাবো, তুই আমার সাথে হাঁট। বলছে ঠিক আছে আসতেছি, যাচ্ছি যাচ্ছি। প্রায় 2 মিনিট হাঁটলাম, আবার 2 মিনিট হাঁটার পর দেখি আমাকে পুরন বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। আমি বললাম এখানে নিয়ে যাচ্ছিস কেন, বলল যে তুই এটা কোথায় নিয়ে যাচ্ছিস, বললো যে তুই আস আমি নিয়ে যাচ্ছি।
আচ্ছা ওখানে আপনাদের কি হয়েছিল সেটা আমাকে একটু বলেন।
ওখান থেকে মানে ঘটনা ঘটছিল যে স্বপ্ন দেখছিলাম আমি একটা, স্বপ্ন দেখার
আপনাদের কতটুকু আনন্দ দিতে পেরেছে আমি জানি না, তবে এতটুকু যদি আনন্দ দিতে পারে তাহলে আমি সেটার জন্য নিজেকে ধন্য মনে করব। এবং আজকের মতো আমাকে এখানেই বিদায় নিতে হচ্ছে, কথা হবে আবারও আগামী শুক্রবারে। এবং তার আগে আমি একটু আমাদের ইমেল অ্যাড্রেসটা জানিয়ে যাই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhotfm@radio.fm, which is bhotfm@radio.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ লিখে পাঠাতে পারেন বা জানিয়ে দিতে পারেন আমাদের ঘটনাটি লিখেও। আর আমরা লেখার ব্যাপারে আমি বলবো যারা লিখছেন তারা আরেকটু যদি মানে আপনারা চমৎকার লেখেন এবং যারা চমৎকার লেখেন তাদেরকে বলবো যে আরো ঘটনা পাঠাতে, এবং যারা নতুন করে লিখছেন তাদেরকে বলবো যে আরো চমৎকার করে লিখতে আমাদের কাছে। এবং যারা অডিও রেকর্ড করছেন তাদেরকেও বলবো যে আপনাদের জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি শেয়ার করুন আমাদের সাথে। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। ঠিক সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ফুর্তিতে থাকবেন। টাটা।